This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে রবিবারের রাতে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কে প্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 90.2। সময় এখন রাত 11:20 এবং সময় হয়েছে আরো একজন মানুষকে নিয়ে মঞ্চ উপবিষ্ট হবার, যেখানে তিনি জীবনের অপ্রিয় সত্যগুলোকে স্বীকার করবেন। আবারও বলছি প্রিয় শ্রোতা, আপনি শুনছেন রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমি আমার টিমকে নিয়ে হাজির হয়ে গেছি। আমার টিমে রয়েছে আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আর জি সুমনের কাছ থেকে আমি প্রথমেই জেনে নিতে চাই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। একটা মানুষ হিসেবে তার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আর জি সুমনের কাছ থেকে জেনে নেব। আর জি সুমন,
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছেন নীরব। নামের মতোই কিছুটা নীরবে থাকতেই ভালোবাসেন তিনি। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী আর সময় মেনে কাজ করেন। কথা কম বলার অভ্যাস হলেও এই মানুষটির বন্ধুর সংখ্যা মোটেও কম নয়। ঝগড়া থেকে দূরে থাকেন সবসময়, কোন প্রকার নেশা দূরে থাক, ধূমপান পর্যন্ত করেন না তিনি। নীরব কিছুটা ভোজন রসিক মানুষ, বিয়ে থেকে শুরু করে কুলখানি কোনো দাওয়াতে তিনি ফেলেন না। তাছাড়া এটা মানুষের মধ্যে সামাজিক বন্ধন বেশ দৃঢ় করে বলে তার বিশ্বাস। একবার রাস্তায় বিপদে পড়া এক মানুষকে উদ্ধার করে নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দিয়ে এসেছেন, এরকম অনেক কাজই তিনি করেছেন। মাকে অসম্ভব রকম ভালোবাসেন আমাদের আজকের অতিথি নীরব। এই মানুষটির জীবনের বাকি অংশ জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা সুমনের কাছ থেকে জানলাম যে আজকে নীরব রয়েছে আমাদের সঙ্গে। নীরব তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসছে এবং কি সেই অপ্রিয় সত্যগুলো, সেগুলো একে একে আমরা উদ্ধার করব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করতে পারেন। সেজন্য নিয়ম হচ্ছে আপনি টেক্সট করতে পারেন আমাদেরকে। টেক্সট করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়েই আপনার জন্য থাকছে SMS পোল। SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন আপনার মতামতগুলো, অর্থাৎ অনুষ্ঠানটির যে পর্যায়ে আমরা SMS পোল কল করব সেই পর্যায়ে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি কি রয়েছে সেটা আপনি ইয়েস, নো এবং নো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। এবং আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি,
তো আশা করছি যে পুরো অনুষ্ঠানটুকু আপনি শুনে শেষ পর্যন্ত আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে প্রিয় শ্রোতা, আমি ওয়েলকাম করছি আমার অতিথি, যিনি আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন, তিনি হচ্ছেন নীরব। নীরব, প্রথমে যে প্রশ্নটি করি, সবাইকে করে থাকি সবসময়, সেটা হচ্ছে, এটা হচ্ছে রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, আপনি নিজেও এই অনুষ্ঠানটি শোনেন, আপনি কেন জেনে শুনে এরকম একটি অনুষ্ঠানে নিজের জীবনের এই যে গূঢ় সত্য, যে অপরাধ বোধ এবং ভুল, সেগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে এসেছেন?
আমি স্বীকার করতে চাই এই জন্যই, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষ টাকা দিয়ে খারাপ ওষুধ কিনে খাচ্ছে, আমার বিবেকের তাড়না করে, আমি নিজেই বিক্রি করি এইগুলা। আমার সবসময় মনে হয়েছে যে এইগুলা খাইলে মানুষ অসুস্থ হচ্ছে, আমার বাবা মা তো অসুস্থ হইতে পারে, সেও তো এইগুলা কিনে খাচ্ছে, হয়তো আমি বিক্রি করতেছি এই জায়গায়, এগুলা গ্রামে যা সে কিনে খাচ্ছে, এই জন্য আমি চাই যে এটা ফাঁস পেরাই দিতে।
তার মানে আপনি বলছেন যে আপনি ভেজাল ওষুধ বিক্রি করেন? ওকে, প্রিয় শ্রোতা, আমরা এখানে এমন একজনকে পেয়েছি যিনি স্বীকার করতে এসছেন যে তিনি ভেজাল ওষুধ বিক্রি করেন, এবং এই ভেজাল ওষুধের কতটা ভয়াবহ হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভেজাল ওষুধ যেটা তিনি বিক্রি করেন সেটার জন্যই কি তিনি আজকে শুধুমাত্র যাহা বলিব সত্য বলিব তো এসছেন, নাকি আরো অনেক কারণ রয়েছে, এবং যে কারণগুলো আজকে এখন পর্যন্ত আমরা জানি না? শুধু একটা কারণ আমরা জানি, যে বাজারে যে ভেজাল ওষুধ পাওয়া যায় সেই ওষুধ, ওষুধের বিপণনকারী ক্রেতা বা বিক্রেতা আমরা যাই বলি না কেন, তিনি হচ্ছেন তাদের মধ্যে একজন, এবং যিনি আজকে গুমরটা ফাঁস করে দেবেন যে বাজারে এই যে ভেজাল ওষুধ, যেগুলো আমরা সাধারণ ক্রেতা যারা আছি তারা বুঝতে পারি না, তারা কিভাবে বুঝবো, এবং একই সাথে তার যে অপরাধ বোধ বা বিবেক বোধ, সেটা আজকে তিনি অনুষ্ঠানের মাধ্যমে লাখো শ্রোতার কাছে প্রকাশ করবেন। আমরা চলে যেতে চাই তার কাছে, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাকে বলছি, আপনি চাইলে তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm 89.2, ওখানে গিয়ে চাইলে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যেতে পারেন। ওকে নীরব, আমাদের এই অনুষ্ঠানটি তিনটা পর্বে বিভক্ত। একটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা ভুল করে বা অপরাধ করে সেটার পেছনে নিশ্চয়ই কোন কারণ থাকে, আরেকটা হচ্ছে ভুল বা অপরাধটা আসলে আপনি কি করেছেন, আরেকটা হচ্ছে ভুল এবং অপরাধের শেষ পরিণতি আপনার জীবনে কি হয়েছে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে শুরু করতে,
তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা ঢুকে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে। জি, শুরু করুন।
ছোটবেলা থেকেই আমাদের পরিবারটা ভালো না, বেশি একটা মানে আর্থিক সমস্যা।
কোথায় জন্মেছিলেন আপনি?
রাজবাড়ী জেলার।
ওকে, আপনার বাবা কি করতেন?
আমার বাবা চিকনা চাকনা কোনো কাজ করতে পারে না, কোনো ভারী কাজ করতে পারে না, একবারই চিকনা, সে শুধু জামাত, তাবলিগ জামাত।
তাবলিগ জামাত করতেন, ফাইন।
তো আমরা লেখাপড়া বেশি দূর করতে পারিনি, মাঠে যাইতে হইতো।
কয় ভাই বোন ছিলেন?
আমরা তিন ভাই এক বোন, আমি মেজো।
মেজো ছিলেন আপনি? ওকে।
তো আমাদের মাঠে কাজ কাম করতে হইতো, কাজ করতে করতে আমি বিরাট স্কুলে পড়ছি 5 পর্যন্ত। পড়ার পরে আমি 2004-5 সালের মধ্যে আমি ঢাকা চলে আসছি। আসার পরে কোথাও চাকরি হয় না হয় না, পরে জুতার ফ্যাক্টরিতে ছিলাম আমি।
আচ্ছা, কোন ক্লাসে পড়তেন তখন?
5-এ
পড়তেন, তার মানে আপনার বয়স 10-11 বছর বয়স।
জুতার কারখানায় চলে গেছি, যাওয়ার পরে ওইখানে কিছুদিন ছিলাম, পরে রাত্রে ঘুমাইলে এত সার পোকা বলার মতো না, চার সাইড দিয়ে এইভাবে আসতো। পরে আমার কয়েকদিনের মধ্যে আমি শুকায় গেলাম। পরে কাজ শিখছি মিরপুর 1 নম্বরে, তো ওইটাই কাজ শিখছি। শেখার পরে আমি গাজীপুরে আসলাম 6-6-2006, আমি গাজীপুরে আসলাম, ওইখান থেকে চাকরি করলাম 4 বছর। করার পরে ওইখান থেকে বের হয়ে গেলাম, বেশ কয়েকটা ফ্যাক্টরিতে চাকরি করছি। মাঝখানে কিছুদিন বাড়িতে ছিলাম, এর মাঝে আমি একটা বিয়ে করে ফেলি।
বিয়ে করে ফেলেন মানে বিয়েটা কিভাবে হয়?
এটা সম্পর্ক করে হয়, আমি কাজ করতাম, কাজ করতাম, আমাদের 3 লাইন পরে একটা মেয়ে আমার দিকে তাকাইতো, আমার পাশের ছেলের সাথে প্রেম করতো, কিন্তু আমিও তাকাইতাম, মনে করতাম আমি আমার দিকে তাকাচ্ছি। তো এভাবে তাকাইতে তাকাইতে মেয়েটা একদিন আমার অফার দিয়ে ফেলালো যে আপনার বাড়ি কোথায়, নানান কিছু জিজ্ঞাসা করার পরে বললো যে আপনার খুব ভালো লাগে। তা আমিও প্রথম ছিলাম, আমারও বয়স কম, আমারও মাথায় ঢুকে গেছে জিনিসটা যে ভালোবাসা। পরে এইভাবে সেভাবে আস্তে 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 সম্পর্ক হইলো খুব গভীর ভাবে। হওয়ার পরে মেয়ের গার্জিয়ানরা বিয়ের কথা বলতো, কিন্তু বিয়ে জিনিসটা আমার মাথায় কখনই ঢোকে না, এটা বুঝতাম না। তো আস্তে আস্তে ওরা তো আমার মাথায় পটাইতে এক সময় ওদের বাসায় যাইতাম, আমার সময় থাকলে আমি যাইতাম, কিন্তু আগে একটা বিয়ে হয়েছে এটা আমি কিন্তু জানি না। তো ওদের ব্যাপারে, ওদের ভিতরে কথা হয়েছে যে এই ছেলে তো জীবনে বিয়ে করবে না। তো বলছিল যে দুলা ভাই, আমি যদি বিয়ে না করতে পারি আমার এই জীবন রাখবো না, আর আমার আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমি ছেলের বিয়ে না করতে পারি হাতের তেলে ইয়া জ্বালাবে আর কি, পশম জ্বালাবে বলছিল। তো বলার পরে তো ও তো ওর মনে মনে ওইটা জানাই আছে। পরে এইভাবে আস্তে আস্তে আমি ও আমার বেশ কয়েকবার কাজী অফিসে নিয়ে গেছে বুধ বাজারে। আমার তো নিয়ে যে আমি বিয়ে করবো না, আর আমার মারে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমার মারে।
ওকে, নিয়ে গিয়ে কি করতেন?
নিয়ে গিয়ে আমার তখন ভয়ে আমার গাও কাঁপতো।
কাজী অফিসে গেলে আপনার গা কাঁপতো?
হ্যাঁ, যে আল্লাহ কি হবে কি হবে।
ও কি আপনার সমবয়সী ছিল?
না, ওর বয়স বেশি, 7 থেকে 8 বছর হবে।
7 থেকে 8 বছর বড় ছিল এবং সে আপনাকে বিয়ে করতে চাইতো। ওকে,
তারপর ওইখান থেকে আমি ফিরে আসছি, বেশ কয়েকবার ফিরে আসছি। তো আস্তে আস্তে একদিন আমি এখান থেকে চাকরি ছেড়ে আমি চৌরাস্তা চলে গেলাম। তো এখানে যাওয়ার পরে শুধু ওর কথা মনে পড়তো, আমার এত হিট লাগতো কেন জানি, আমি বলতে পারি না, শুধু ওর ছবি আমার ভাইসে উঠত।
ওই কি আপনার জীবনে ফার্স্ট লাভ, মানে প্রথম ভালোবাসা বলতে যেটা বোঝায় ওই ছিল?
হ্যাঁ, ওই আমার বলতে গেলে ভালোবাসা শিখাইছে।
ওকে,
তারপরে এর ভিতরে আমিও ফোন দিতাম যে তুমি আমার ফোন দিও না কখনো, আমার খুব খারাপ লাগে, আমি চাই না তোমার সাথে জড়াইতে, আমার বাড়িতেও মাইনা নিবে না। তো এক সময় ঈদের কুরবানি ঈদের আগের দিন আমি বাড়িতে যাব, ও আমার ফোন দিছে তুমি বুট বাজারে আসো, তোমার আমি বিয়ে করবো। ওরে আমি এত ভালোবাসা ফেলেছি, মুখে বলি না কিন্তু অন্তরে শুধু ওর কথা ভাবতো। তো ভাবতে ভাবতে পরে আমরা ওদিনকে গাড়ি পাইছিলাম না, এত জ্যাম ছিল, আমার এক খালতো ভাই আর আমি হাইটা বুট বাজারে আইসি, আসার পরে আমরা বিয়ে করে ফেলাইছি।
বিয়ে করে ফেললেন আপনি? কিভাবে?
1,00,000 টাকা কাবিন দিয়ে বিয়ে করে ফেললাম।
সেদিন আপনি ভয় পাননি?
আমার গলা শুকিয়ে যাইতেছিল, কেন জানি কাজী অফিসে ঢুকছি, সিগনেচার দিতে গেল, আমার কবুল বলতে ভয়, আমার কেমন জানি অস্থির লাগলো। তো হয়ে গেল, হওয়ার যাওয়ার পরে ছবি দিতে বললো, আমি বললি আবার ছবি লাগবে কিসের, পরেও বলে চলো। পরে গিয়া ছবি তুললাম, ছবি তুলে ওইখান থেকে ও আবার আমার পায়ে সালাম করলো, কিন্তু তখন কিন্তু আমার মনে একটু উঠে গেছে, তখন কিন্তু আরে আমি কি করলাম,
তখন থেকে আপনার মন থেকে উঠে গেছে?
হ্যাঁ, আমার মনে হলো কি আমি অস্থির লাগতেছে, আর কি করলাম, আমি কি করলাম, বিয়ে করলে না জীবন নষ্ট হয়ে যায় মানুষের, আমি কি করলাম?
বিয়ে করলে যে মানুষের জীবন নষ্ট হয়ে যায় এটা আপনি কিভাবে জানলেন, এটা কোত্থেকে শুনেছেন আপনি?
এটা অনেকে দেখা যায় না যে মারামারি করে, ঝগড়াঝাটি করে, পরে আমার মনে তো উঠে গেল, কিন্তু ও তো কাছে রাখে, ওর বাসায় যাইতে বলে, পরে ওইখান থেকে আমি কিন্তু চলে গেছি বাসায়, এরপরে ও শুধু বাসায় রাখে, কিন্তু আমি বাসায় আসি না।
মানে আপনি যে কাজটি করলেন, আপনি কি আপনার বাড়িতে জানিয়েছিলেন যে আপনি বিয়ে করেছেন? কাউকে জানাননি?
না।
ওকে,
কাউকে জানাইনি। পরে আমি চলে গেছি, চৌরাস্তায় চলে গেছি, সকালবেলায় ও রাত্রে ডাকতেছে বারবার বারবার ডাকতেছে, আমি যাইতেছি না বইতে। পরে আমি আমার খালতো ভাই ছিলাম রাত্রে থাকার পরে, এদিক থেকেও কিন্তু বারবার ফোন দিতেছে। পরে গেছি, যাওয়ার পরে খালতো ভাই বললো যে ওরে মিষ্টি খাওয়াবি, মিষ্টি খাওয়া যেটা দাবি আছে না সেটা ছাড়াই নিয়ে
বলবা
কি যে তুমি এটা মুখে দিয়ে বলবো কি তুমি দেল মোহরের দাবি ছেড়ে দিও।
আচ্ছা, তারপর আপনার স্ত্রী কি বললো?
তো সে বললো সমস্যা নাই, আমি ছেড়ে দিলাম দেল মোহরের দাবি।
এটা একটা মোটামুটি একটা হিডেন একটা রেওয়াজ হয়ে গেছে সোসাইটিতে, যেটা সম্পূর্ণরূপে রিলিজিয়াস্টিক জায়গাটা থেকে আমি যতদূর জানি, আমার ক্ষুদ্রজ্ঞানী যতটুকু বলে, সম্পূর্ণরূপে অবৈধ, এবং এই দাবি ছেড়ে ছুড়ে দেওয়ার কোন নিয়ম আমার জানামতে নেই। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম। আমার মনে হয় যে আপনারা যারা বিবাহ করবেন এবং যারা বিবাহ করছেন, তারা প্রত্যেকেই স্ত্রীর ওপরে জিনিসটা চাপিয়ে না দিয়ে আপনারা প্লিজ কোন একটা ভালো মৌলবী বা কোন একটা মৌলানার সাথে ব্যাপারটা নিয়ে কনসাল্ট করে, কাবিনে যে ব্যাপারটা উল্লেখ থাকে দেনমোহরের ব্যাপারটা, এটা কিন্তু যদি কখনো আপনাদের মধ্যে ডিটাস্ট হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, তাহলে ওটা যদি পূরণ না হয়, উসুল না হয়, তাহলে ওটা কিন্তু উনি দাবি করতে পারবেন। যখন ডিভোর্স হবে সেই সময় তিনি দাবি করতে পারবেন। তারপরও যেটা বলতে চাই যে এটা নিয়ে আসলে কোন একজন ভালো যারা ইসলামী চিন্তাবিদ আছেন তাদের সঙ্গে কথা বলে তারপরে জিনিসটা করা উচিত। ওকে ফাইন, আপনি এটা করলেন, তারপর
তখনই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওদিনকার রাত্রে আমার এত পেট ব্যথা, আমার কোনদিন পেট ব্যথা হতো না। এর ভিতরে ও আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমার দাদি রিসিভ করছে। পরে আমার দাদি বললো যে ও কই, তো বলছে ওর তো পেটের ব্যথা, আমারও অস্থির লাগতেছে এই জন্য ফোন দিছে।
আপনার দাদি জানতো মেয়েটা সম্পর্কে?
না।
ওকে,
তো বলছে যে অস্থির লাগতেছে মানে ও তোমার কি হয় যে তোমার অস্থির লাগে, তোমার মায়া লাগে? স্বামী লাগে সে তো অস্থির লাগবে। তা আমার দাদি আমার মার কাছে বলে দিছে। পরে মা তো হাউমাউ করে কান্দে উঠছে, বাবা কি করলি তুই? আমি বলছি মা কিছু না, মিথ্যা কথা, দাদি ভুল শুনছে। তা মারও বুঝাইছি, মা বুঝছে, তুমি আমার প্রতি বিশ্বাস রেখো। আমিও চাইছিলাম ব্যাপারটা যা হবার তো হয়ে গেছে, এমনই গোপন থাকবে, আমি আসবো যাবো, কিন্তু না, ঢাকায় আসার পরে ওরা দেখি চাপ দিচ্ছে, ওর ভাই ওর দুলা ভাই ওরা পা আমার চাপ দিচ্ছে রুম নেওয়ার জন্য। ও আমার বলতেছে দেখো আমরা দুজন একসাথে থাকলে নানান কথা বলতেছে, তা আমার মাঝে মাঝে ভালো লাগতো, আবার মাঝে মাঝে ধুর বাজে চিন্তা, কিন্তু না ওরা দেখি চাপই দেয়। আবার আমারও আবার মন চায় যে বেতন ছুটি হয়েছে আমি একটু যাই ঘুরে আসি। এইভাবে যাইতে যাইতে ওরা আমার না জানা রুমই নিয়ে ফেলাইলো, পরে সেই রুমে আমার থাকতেই হবে। এর ভিতরে আমার ভাই যাই না গেছে, আমার ভাই হালকা মতলব বাড়িতে যাই না গেছে, তাই আমি বাইরে ম্যানেজ ট্যানেজ করে নিলাম। ভাই মারিতে বাড়িতে কইস না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, মা একটা কিছু করে লাগতে পারে, তো ম্যানেজ হয়ে গেল ভাই। কিন্তু আস্তে আস্তে ও আমার বাড়ির নাম্বারটা নিয়ে বাড়িতে ফোন দিয়ে সব ফেলে দিছে, মা তো অস্থির। তা আমি বলি মা কিছুই হয়নি, ও আমার বিয়ে করতে চাইছে কিছুই হয়নি। তো এইভাবে জীবন চলতে লাগলো। আমার আবার কিছুদিন ভাল লাগতো না ওরে, আসলে কেমন জানি সবার ব্যাপারে নাকি জানি না, আর এমনি তো আমার তেমন মন মানসিকতা ছিল না। তা আমি আবার মেসেজ চলে যেতাম, কয়েকদিন পর পর মেসেজ চলে যেতাম। আমি যখন থাকতাম আমার বাসায় তখন ওর দুলা ভাই আসতো না, আমার খালাতো ভাই যাইতো না, কিন্তু আমি যখন চলে যেতাম তখনই আসতো। তো এমন আসতো, আমি একদিন রাত 12টা বাজে আসলাম, আসা দেখি আমার পাশের একটা রুমের ছেলে, ভাই আপনি 11:45 আমার বাসায় আমার ঘরে কয়ে আসলাম, ভাই আপনি আসবেন আমি শুনছি, আমি কই আমি তো ফোন টোন দিই থাক, আমি আর গেলাম ব্যাপার। তারপরে দেখি কয়েকদিন পর ফোন কিনছে, আমার না জানাই, আবার ও যে বেতন পায় ও আমার টাকা দেয় না, আমিও টাকা নিই না, কেমন মতোই থাক। আমি চাইছিলাম সারা জীবনই এমন রাখতে কিন্তু ফেলাবো না, কিন্তু আমার বাড়ির ব্যাপারটা জানাবো না যেহেতু আমার মা একটু অস্থির হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে সবাই যাই না গেল, সবাই ম্যানেজ হইলো, এদিকতে আমি আইতাম যাইতাম। হঠাৎ করে আমার ওয়াইফের হাতে মোবাইল, কে কিনা দিল, তুমি মোবাইল কিনলে আমারও তো বলতে পারতা তুমি মোবাইল কিন। তা আমি রোডের মাঝে একটা থাপড় দিয়েছিলাম, থাপড় দেওয়ার পরে আমি জিদ করে গিয়া তালাক দিয়ে লাইছি। আসলে তালাক জিনিসটা যে কত বড় নিকৃষ্ট আমার জানা ছিল না, আমি দিয়া ফেলাইছি।
তালাক দিয়ে ফেলছেন মানে কি ধরনের তালাক দিয়েছেন?
বুধবাজারে গিয়া যে জায়গায় বিয়ে করছিলাম সেই জায়গায় গিয়া কাজী অফিসে গিয়া বললাম এমন এমন, কাজী বললো 1500 টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে, আমি জানি না যে তালাক দিলে এই ওয়াইফের কাছে আর জীবনে যাওয়া যাবে না। পরে দিয়া ফেলাইছি, ওদের বাড়িতে কাগজ চলে গেছে একটা চেয়ারম্যানের হাতে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটিতে একটা বিরতি নিতে যাই। আপনাকে একটা SMS পোলের মুখোমুখি করছি আমরা। এতক্ষণ ধরে আপনারা যা শুনলেন নীরবের কাছ থেকে তা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনারা যদি মনে করেন যে ও যতটুকু বলছে ততটুকু বিশ্বাস করা যায় তাহলে আপনারা SMS করবেন। SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস, আর যদি মনে করেন যে না বিশ্বাস করা যায় না তাহলে লিখবেন নো, কিংবা যদি আপনি কনফিউশনে থাকেন তাহলে লিখবেন নো কমেন্টস, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আজকে যে বিষয়টা এখানে তুলে ধরছি সেটা একটি ছেলের জীবনের অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্য বুঝে হোক না বুঝে হোক, সমাজ কিংবা পরিবার, তার যে বেড়ে ওঠা সবকিছু মিলিয়েই সে অপ্রিয় সত্যের জন্ম হয়েছে। আমরা সে অপ্রিয় সত্য থেকে আরো সামনের দিকে যেতে চাই, এবং আমরা জানি যে একজনের ভুল থেকে মানুষ শেখে, একজনের পাওয়া থেকে মানুষ শেখে, একজনের না পাওয়া থেকে মানুষ শেখে। এবং সেই অর্থে যাহা বলিব সত্য বলিব অনেক বড় একটা ইনস্টিটিউশন যেখান থেকে আমরা প্রতি মুহূর্তে শিখি, কারণ এখানে এসে দেখানো হয় ভুল কেন হয়েছিল, ভুলের পরিণতি কি হয়েছিল এবং ভুলটা কি ছিল। আমরা ভুলের ব্যাকগ্রাউন্ডে রয়েছি প্রিয় শ্রোতা, একটু পরে ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছেন নীরব, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। তার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট।
percent no comments 10%।
ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 81% হচ্ছে ইয়েস, 9% হচ্ছে নো এবং 10% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জানিয়ে দেবার জন্য যে আসলে বিশ্বাসযোগ্যতার লেভেলটা এখন কোথায় রয়েছে। আমরা নীরব আপনার কাছ থেকে ফিরতে চাই, আপনি যেখানটিতে বলছিলেন যে তালাক দিয়ে দিলেন রাগের বশে হোক বা যে কোনো কারণেই হোক, তারপর
আমার ওই খালাতো ভাই বইলা দিছে গিয়া ভিতরে তো তালাক দিয়েছে, তো আমি তো ওদিকে আর যাই না ভয়তে, বা নিজের কাছে কেমন লাগলো আর যাই না ওদিকে। পরে ওরা কেস করলো, উদ্দুল্লা ভাই কেস করলো জয়দেবপুর থানায়, কেস নম্বর 223-766। কেস করার পরে আমার তো অস্থির, আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন কেস খায়নি, বাড়ির সবাই অস্থির হয়ে গেছে। যাই হোক, বাড়িতে কয়েকদিন পরে একটা ওয়ারেন্ট গেল, এদিকে তো আমি পলাই রয়েছি, ও এদিক থেকে ও আবার খুব কাকতি মিনতি করলো, আমি একদিন দেখা করলাম, এদিকে আবার ওয়ারেন্ট বাড়া গেছে, পরে খুব কাকতি মিনতি করলো, গেটে আসলাম দেখা করতে, কিন্তু এদিকে গেটে এসে দেখা করতে দেখতে ওর বড় দুলা ভাই আর মেজর দুলা ভাই গেটে এসে দাঁড়া গেছে, আমরা গেটের ভিতরে কথা বলতেছি। গেটের থেকে বাড়িয়েছি, দুই ভাই দুই হাত ধরলো, দুই ভাইরা। তা আমি বললাম আমার হাত ছেড়ে দেন, আমি যাবো না। তারপর আমার বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যে এদিক থেকে উকিলে ফোন দিল, উকিলে ফোন দিয়ে আমার থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পরে আমার মামলাটা আবার আমার গ্রামে ট্রান্সফার করে দিছিল, যে মোবাইল ফ্যাক্স না কি জানি বলে, ফ্যাক্স করে আমার ওই জায়গায় দিছিল, কিন্তু এই জন্য সময় লাগছিল যে আমার জেলা হাজতে ঢুকাইতে, তো আমার বসায় রাখছিল। এর ভিতরে আমার আমি একটা দেশের লোক খুঁজছিলাম, যে কোন আমার রাজবাড়ির বাংশার কোন লোক আছে, পুলিশ অফিসার আছে, একটু কথা বলতাম। পরে একজন উনি আসলো, আসলো পরে ওনার বললাম যে তুমি বলো আমার কাছে, সমস্যা নেই। বললাম কবির ভাই আমার একটু হেল্প করবেন, আমি বিপদে পড়ে গেছি। কি বিপদ? ওরা আমার ধরে নিয়েছে। পরে উনি আবার ওসি সাহেবের গাড়ি চালায়, ওরা সব কথা বললাম, ইমিন দিয়া ওই রেল লাইনের ইয়া দিয়া জয়দেবপুর দিয়ে চলে যাবে, গালি দিয়ে বললো। বললাম পাঁচটা 500 টাকা নেন আপনি, যা দরির উপর থাক। পরে হইতে আমি পলায় চলে আসি, তারপর ওইখান থেকে চলে গেলাম, ওইদিক থেকে কেস চলতেছে চলতেছে। পরে এইদিকে আমরা নিষ্পত্তি হওয়ার জন্য চেষ্টা করলাম, আমরা অনেক ভয় পাচ্ছিলাম। পরে ওদের সাথে আমি মিলে গেলাম, মিলে যাওয়ার পরে ওর দুলা ভাইয়ের হাত পায়ে ধরলাম, দুলা ভাই যাওয়া করতে হচ্ছে আমি বুঝিনি, মিলে দেন। ওরা বলছে না মিলে দেওয়া যাবে না, তারপরে না বললে আবার ভালো ব্যবহার করলো, ভালো ব্যবহার করে আমারে নিল। নেওয়ার পরে ওদের বাড়িতে নিয়ে গেছে যশোরে, নিয়ে আসার পরে আমার মিলাই দেওয়ার কথা বলে এদিক থেকে রাস্তাতে আমার মারে ফোন দিছে, আমি আর জানি না, আমার মা দেখে চলে আসছে। আসার পরে ওইখানে অনেক কথাবার্তা হইলো, অনেক কিছু হইলো, হওয়ার পরে সব কিছু মিলা গেল। মিলা যাওয়ার পরে মেয়ে বলে কি যে আমার একটা কথা আছে, ও আমার থেকে মেসে থাকে, ও আমার মারছে, তো মেয়ের ভাই আবার পেছে এলো যে না যেহেতু এত বড় ইয়ে গেছে তাইলে আর দিতাম না ওর কাছে। তা আমার মা অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে বাড়িতে বিয়ে দিবে আর কি, আমাদের বাড়িতে 3 মাস যেহেতু হয়নি তালাকের, তো বিয়ে দেওয়া যাবে না। আমার আব্বু আবার হুজুরে ডেকে নিয়েছিল মসজিদের ইমাম শব্দে যে বিয়ে পড়াই দিবে, ওইখানে আমার আব্বু আবার বলছিল যে কাবিন কম দিবে, এই জন্য ও রাজি হয়নি যে না 3 মাস হয়নি, হুজুরের কাছে বইলা দিছে হুজুরকে আমি পাপ কাজ করতে পারবো না, হুজুর বিয়ে পড়াইনি। পরে আমরা ঢাকায় চলে আসলাম পরের দিন, পরে ও আমার বিয়ে করতে বলে, তাই বলছি তুমি কেস উঠাও আমি তোমার বিয়ে করব। ও বলে যে না কেস উঠাবো বিয়ে করে, তাই বলছি চলো তাহলে কোর্টে গিয়ে বিয়ে করে কেস উঠাবো না, বা কেস উঠাই বিয়ে করবো না, কয় না আগে বিয়ে করো পরে, তাই বলছি না। আমরা এইভাবেই থাকলাম, আল্লাহর কাছে মাফ টাফ চাই, এইভাবেই থাকলাম। থাকার পরে কিছুদিন পরে উর্দুল্লা ভাই দেখে আবার আসে, আবার আসে, আমি চলে গেছি, যা কপালে যা আছে, চলে গেছি। এদিক থেকে ও আবার হাজিরা দিত না, হাজিরা দিত না, এদিক থেকে হাজিরা দিত না দেখে আমি আবার থানায় গিয়ে আর উকিলের ধৈরা আমি আজ কেস খারিজ করে ফেলেছি দুইটাই। ও আর জানে না, আজ পর্যন্ত ও জানে না, ও এখনো আমার সাথে কথা বলে। তোর কাহিনীটা শেষ এখানে।
ওকে,
তারপরে ওইখান থেকে আমি মনে করলাম যে আমি তো খারাপ হয়ে গেছি, আমার জীবনে তো একটা কলঙ্কের দাগ মিলছি। পরে আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডে বললাম আমি কি করবো, আমার তো ভালো লাগে না ভাই, আমি বলছি আবার বিয়ে করে না, আমি বিয়ে করাই দিই। তাই একটা বুয়ার মাইয়ারে সে সম্পর্ক করা বিয়ে করাই দিল, যে ভাই জাস্ট মজা করে। তো ওইখানে করলাম আর কি বিয়ে, কি ওইখানে সম্পর্ক হয়েছে। পরে সে বুট বাজার আসছে, আসার পরে আমার একটা কাজই ছিল খুব পরিচিত, তা আসার পরে তার কাছে বললাম, সে এমনিতে নীল কাগজে সরকারি কাগজে সিগনেচার টিগনেচার নিয়ে বিয়ে পড়াই দিল।
ওকে,
পরে ওই কাগজটা আমার কাছে দিয়ে দিছিল, ওইটাই নীল কাগজে বিয়ে হয়েছে। আর আমার প্রথম ওয়াইফেরটাও নীল কাগজে বিয়ে হয়েছে, তৃতীয়টাও নীল কাগজে বিয়ে হয়েছে, মাঝখানে আরো দুটো করছে, ওটা কোনো ওইটাই ইস্টাম।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদেরকে তো হজম করার একটা সময় দিতে হবে, রাইট? আপনি 4-5টা বিয়ের কথা বলে ফেললেন। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন যে আমরা প্রথম একটা অপরাধের কথা তার মুখ থেকে শুনেছি, সেটা হচ্ছে যে ভেজাল ওষুধ ব্যবসায়ী সে, এবং তার জীবনের যে অপরাধের শুরু সেটা মূলত প্রথম জীবনের যে বয়সন্ধিকাল সেখানে একটা মস্ত বড় ভুল, এবং সেই ভুলটা সে কতটুকু জড়িত ছিল তার চাইতে আমি বলবো যে পারিপার্শ্বিক অবস্থায় অনেকখানি দায়ী। তারপরে সে মেয়েদেরকে তার জীবনে আসলে সে মনে করেছে তার জীবন নষ্ট হয়ে গেছে, তারপরে সে একের পর এক বিয়ে করছে, এরকম একটা পরিসংখ্যান তার কাছ থেকে আমরা পেলাম। সেই পরিসংখ্যান মোটামুটি লম্বা। আমরা একটু সিরিয়ালি জানতে চাই, আপনি বলছিলেন যে আপনি সেকেন্ড বিয়েটা করলেন, সেকেন্ড বিয়েটা করার পরে কি হলো? উনি কাজের বুয়ার মেয়ে ছিল। আচ্ছা, আপনি জানতেন বিয়ের আগে যে উনি ওনার মা কাজের বুয়া?
আমরা একই ফ্যাক্টরিতে চাকরি করতাম।
আচ্ছা, ওই মেয়েটাকে বিয়ে করার পেছনে কারণটা কি ছিল?
কারণটা ছিল আমার ওই এক ফ্রেন্ড আছে না, সে বললো যে খালার একটা মেয়ে আছে, খুব অহংকার দেখায়, খুব ড্যামাক দেখায়, ওর ড্যামাক কমাইতে হবে, কিন্তু আমার সম্পর্কে জানে আমি পারবো না, আপনার বিয়ে করাতে হবে। তো ঠিক আছে, করাইলাম। সে বুট বাজার নিয়ে আসলো, কাজীর কাছে নিয়ে আসলো, গাজীপুর, কাজী আমার আবার পরিচিত। তারে আমাদের সিগনেচার নিল একটা, আমি বলছি সিগনেচার দেবো না, মিয়া ফাজলিনের কারণে আমার কোশ্চেন যে এমনি বিয়ে পরে দেবেন, সিগনেচার নিবেন আপনি? আরে তুমি করো না, সমস্যা নেই, আমি দেখবো। তো পরে সাক্ষীর ওই জায়গায় সিগনেচার নিল, পরে আমার দেখাইলো মেয়ে যাওয়ার পরে, না তোমার কাগজ নিয়ে যাও, তুমি বুঝো না কেন, হ্যাঁ সমস্যা না। পরে আমাদের দিয়ে দিল কাগজ, দিয়ে দেওয়ার পরে আমি মেয়ের বাসায় দুদিন যাইতাম আইতাম, এভাবে যাওয়া আসা চলতো। কিন্তু হঠাৎ করে মেয়ে একদিন কাজীর বাসায় চলে আসে, আসা এসে বলতেছে কাগজপাতি দেন আমাদের, কয় কাগজপাতি তো নিয়ে গেছে, আর কাগজপাতি ওর ছবিও জমা দিনে, আর যেটা ছিল ও নিয়ে গেছে।
মানে আলটিমেটলি এটা নকল বিয়ে, এখানে এটা আসল বিয়ে ছিল না।
পরে ওইখানে আমি জানি যে এবার গেলে খবর আছে আমার, আবার ও বলছে যে আমাদের বাড়িতে যাইতে হবে, বাড়িতে গিয়ে আবার আমাদের বিয়ে করতে হবে, এই জায়গায় কাজী বলতেছে কাগজপাতি নাই, ও বইলা দিছে সরল ভাবে, কিন্তু আমি নিজে ভয়ঙ্কর ভাবে নিছি। পরে আর ওর সাথে যোগাযোগ করিনি, ও অনেক চেষ্টা করছে, কয়েকবার চলে আসছে যে যা হয়েছে আমরা আবার বিয়ে করে আমরা সংসার করি, কিন্তু আমার মনে ইয়া জেগে গেছে, তা আমি আর ওদিকে আগাইলাম না। না কোনো করে আমি আবার চাকরি করতে আসি। এর ভিতরে একদিন আমার আরেক ফ্রেন্ড ছিল, ওরে নিয়ে বাসা খুঁজতে গেছিলাম, পরে দেখলাম একটা সুন্দরী মেয়ে, খুবই সুন্দরী মেয়ে, বরিশালের মেয়ে, তো দাঁড়াই রয়েছে কারেন্ট নেই, তা অন্ধকারে এত সুন্দর লাগলো মেয়েটাকে আমার। ওই মেয়েটা আরেক খালার বলতেছে, খালা একটা মেয়ে নিয়ে দেন না, আমি একা একা থাকি। তা ভাবলাম মেয়েটা একা থাকে, আর তখন আমি একটু চালাক হয়ে গেছি, মেয়েদের সম্পর্কে একটু ভালো বুঝি, চালাক হয়ে গেছি। তা পরে আমি চাই না রাখলাম, আপা আপনি কোন বাসায় থাকেন? এই বাসায়। দেখি আমার কেউ দিতে পারি কিনা। পরে আমি দুই তিন দিন পরে আমি সেই বাসায় গিয়া খোঁজ নিছি মেয়ে অফিসে, পরে আরেকদিন গেছি, গিয়া পাইছি, আপনার চিনছেন আমারে, সালাম টালাম দিয়া, না তো চিনি নি, ওই যে জসিমের সাথে আসছিলাম, আপনি একটা মেয়ের কথা বলছিলেন, তো আমি একটা মেয়ে দিতেছি, আসলে মেয়ে মেয়ে বাদ আমার আপনি ভালো হয়ে গেছে, খুব ভালো লাগছে, কি করলে বিশ্বাস করবেন। তো মেয়ে বলছিল যে আসলে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি শারীরিক সমস্যা। কি শারীরিক সমস্যা বলেন তো? বলে না বলে না, পরে আমি একদিন চলে গেছি, আরেকদিন এসে বলেন, আরেকদিন এসে বলেন, সে বলছে যে আমার ফিজিক্যালি রিলেকশন আমি করতে পারি না। আমি বিশ্বাস করলাম না, এত সুন্দর মেয়ে, সব না করার পরে একদিন ধরছি, তারপর ওদিন ফিজিক্যাল রিলেকশন হয়ে গেল। আসলে ওনার ফিজিক্যালি সমস্যা, খুবই সমস্যা, কিন্তু মেয়েটার এত সুন্দর ব্যবহার, পাশে তো নমস্কারম পরে আমার অন্য চারদিক ভালো লেগে গেল। তা আমি আমিও মেসে থাকি, আমারও খাওয়া থাকার কষ্ট, তা আমরা বললাম, ও বললো যে আমরা অন্য জায়গায় বাসা নিয়ে থাকি। তা আমরা অন্য জায়গায় বাসা নিয়ে থাকলাম ওইখানে, আমি ওর সাথে অনলি 15 দিন থাকছি। থাকার পরে আমি দেখি আমার কোথাও যাইতে দেয় না, আসলে আমি খারাপ ছিলাম না, আমি কোথাও যাইতে দেয় না। পরে আমার খারাপ লাগা শুরু করলো, কে কোথাও যাইতে দেয় না, না যাইতে দেওয়ার কারণে আমি চলে গেলাম ওর কাছ থেকে, চলে গেলাম। পরে অন্য জায়গায়
এইটা কি আপনি বিয়ে করেছিলেন?
বিয়ে ওইটাই যে দেখো তোমারে আমি ভালোবাসি, আর মনের বিয়ে সবচেয়ে বড় বিয়ে।
তার মানে বিয়ে ছিল না, শুধুমাত্র এক ধরনের লিভ টুগেদার ছিল আপনাদের মধ্যে। আর আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন, ওই মেয়েটাকে আপনি কি করলেন? ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ ওটা তো আসলে বিয়ে ছিল না, ওটা এক ধরনের ভুয়া বিয়ে ছিল। তার মানে তিনটা মেয়ের সাথে আপনি জড়িয়ে গেছেন, তিনটাই আপনার জন্য ভুল পথ ছিল, এখন পর্যন্ত আমরা এতটুকু আবিষ্কার করতে পেরেছি।
ঠিক।
তারপর
এখানে দেখলাম যে এখানে সমস্যা। পরে মাসে একবার আসতাম, ও ফোন দিয়ে নিয়ে আসতো, স্বামী স্ত্রী হিসাবে এক জায়গায় রুম নিছিল, পরে মাসে একবার আসতাম। পরে দেখলাম ওর কাছে থাকলে আমার অসুখ হয়ে যায়, ওর হইতো না, ওর জন্মের্তে কোনো দিন হয় না, এর জন্য অসুখ হয়ে যেত, আমার দুর্বল হয়ে যেতাম, পরে আমি আর আইতাম না। পরে মেয়ে এখান থেকে টাকা ইসে চলে গেল, চিটাগাং চলে গেল, চিটাগাং চলে গেল, আর কথাবার্তা হয় না। তো অনেকদিন পরে ইদানিং কল দেয় মাঝে মাঝে, ভালো আসো, ভালো আছি, তুমি কি আমার মাফ করে দিছো? তুমি কি আমার মাফ করছো কিনা বলো? আসলে আমি তো অন্যায় করছি, আমি মাফ করে কি, তারপরও আমি অন্যায় করছি, মেয়ে বলো ঠিক আছে আমি মাফ করে দিছি, তুমিও মাফ করে দিও। ঠিক আছে, বন্ধু ভাই বা কথা বললে বললো, ওকে তো শেষ, এটার কাহিনী শেষ। পর আমি তো বিআরটিসিতে চাকরি করি, আমার ডিউটি চেঞ্জ আসলো টুঙ্গি বাজারে। টুঙ্গি বাজারে আসার পরে এখানে বেশ কয়েকদিন ডিউটি করলাম, ডিউটি করার পরে দেখি তো খুবই সুন্দর দুইটা মেয়ে বাড়িতে যাবে। তা আমার পিছনে আবার কাপড়ের দোকান টোকান বসতো হকাররা, তো ওরা আমাদের সাথে পরিচিত ছিল, তো বললো দোস্ত ওরা তো তোমার কাছে টিকিট নিবে, তুমি অফার দিয়ে দাও।
বিআরটিসি তে আপনি চাকরি করতেন সেই সময়, বিআরটিসি তে আপনি জয়েন করলেন কিভাবে?
জয়েন করছি আমরা ডেইলি বেসিক হিসাবে, কেজিএল আর কি, মানে বেসরকারি ভাবে।
বেসরকারি ভাবে কি করতেন আপনি?
আমি কাউন্টারে চাকরি করতাম।
কাউন্টারে কি কাজ করতেন?
কাউন্টারে টিকিট দিতাম।
কাউন্টারে টিকিট কি দিতেন না টিকিট বিক্রি করতেন?
টিকিট বিক্রি করতাম,
মানে আপনি যারা প্যাসেঞ্জার হয় তাদেরকে টিকিট বিক্রি
করতেন। ডিভাইস ছিল, ডিভাইস থেকে টিকিট বের করে দিতাম।
ওকে, তার মানে প্রিয় শ্রোতা বুঝতেই পারছেন যে বিআরটিসির কাউন্টারে যেসব ওই যে মেশিন গুলো দেখেন আপনারা, যারা কাউন্টারে বসে থাকে মেশিন গুলোতে, ওখান থেকে আসলে টিকিট গুলো আমরা কিনে থাকি। সাধারণত যারা বাসের যাত্রী আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি ওই মেশিনটা সংগ্রহ করলেন কোথেকে? বা বিআরটিসি থেকে?
বিআরটিসি, বিআরটিসির গাড়ি, এনআইএফ এর মেশিন।
ওকে, কিন্তু আপনি কিভাবে ওই ব্যবসাটা পেলেন?
ওইটা পাইলাম অফিসের মাধ্যমে, কাগজপাতি জমা দিয়া, এক মাস ঘুরা ঘুষ মুষ দিয়া পরে চাকরি নিয়েছি।
ওকে,
125 টাকা হাজিরা।
125 টাকা হাজিরা মানে?
মানে প্রতিদিন 125 টাকা করে দিবে।
আচ্ছা,
বেতনও ঠিক মতো দেয় না, 3-4 মাস পর পর।
টিকিটের টাকাটা সম্পূর্ণ তারা নিয়ে নেয়?
হ্যাঁ, টিকিটের টাকাটা পুরোটাই তারা নিয়ে নেয়।
আর পার ডেলি 125 টাকা করে দিবে? আপনার লাভ?
তাও ওটা মাস শেষে দেয়।
আপনার লাভ কি? টিকিটের কোন পার্সেন্টেজ আপনি পান? এমনি যদি টিকিট বিক্রি করে অফিসিয়ালি আপনাদের কোন পার্সেন্টেজ দেয় না? অফিসিয়ালি পার্সেন্টেজ দেয় না।
আমার বেতন নেই, কিন্তু এখানে আমাদের কিছু ইয়া আছে।
ওকে, কিছু ইয়া আছে, সেটাতে সে জায়গাটা আমি পড়ে যাচ্ছি। ফাইন, তার মানে ওই সময়টাতে দুটো মেয়ের সাথে আপনার কাউন্টার দাঁড়িয়ে আছে, দুটো মেয়ে অনেক সুন্দর বাড়ি যাবে, সে কথাটা আপনি বলছিলেন।
আপন দুই বোন।
আপন দুই বোন?
তো ওরা বললো দোস্ত তুমি তো পারবা কথা বলতে।
কারা বললো?
ওই আমার পিছনে যে হকাররা বসলো।
ওকে,
না আমার দ্বারা সম্ভব না ভাই, আমি সাদা সাদা মানুষ, আমার দ্বারা সম্ভব না। আরে তুমি বলো, তোমার কিছু বললে তো আমরা আসি। তো আমি টিকিট দিলাম, আপা কোথায় যাবেন? বললো আমরা যাত্রাবাড়ির যাবো। আমি বললাম এখান থেকে গুলিস্তান গেলে হবে? হ্যাঁ হবে। তো নেন দুটা টিকিট নেন। তো এখান থেকে টিকিট 35 টাকা করে, আমি দুটা টিকিট 10 টাকা ধরা দিলাম, টাকা কিন্তু 70 টাকায় নিয়েছি। 10 টাকা দুটা টিকিট বের করে একটা নাম্বার লেখছি, আমার নাম্বারটা লেখা দিয়ে দিছি, ওকে ফোন করেন দিয়ে দিছি। এখান থেকে কিন্তু আমার দুর্নীতি হয়ে গেল।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 10 টাকার টিকিট দিয়ে আপনি 70 টাকায় নিয়েছেন তাদের কাছ থেকে?
তারপরে আবার একটার 10টার ভিতরে 10 টাকা দুইটা টিকিট দিছি, তারপর আবার একটা রেখা দিছি, একটারে সিরা দুই ভাগ করে দুইজনের হাতে দিয়ে দিছি, আর একটা রেখা দিছি।
প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি একটা জটিলতার মধ্যে পৌঁছে গেছি। একই সাথে দুটো সুন্দর মেয়ে তার ভাষ্য মতে, এবং একই সাথে টিকিটের ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে না। প্রশ্ন হচ্ছে বিআরটিসির বাসের টিকিট নিয়ে কোনো কি কারসাজি হচ্ছে, হলে কিভাবে হচ্ছে? আমরা আসব ঠিক 12:06 এই পর্যায়ে সংবাদ এবং বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি ঠিক 12:06।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতার সময় এখন 12:06। আপনারা সবাই শুনছেন প্রিয় অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া, এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছেন নীরব, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। নীরবের কাছেই সরাসরি ফিরে যেতে চাই। নীরব, যে প্রসঙ্গে আপনি ছিলেন, আপনি বলছিলেন যে 70 টাকার টিকিট, সেখানে 70 টাকার টিকিটের জায়গায় আপনি বিক্রি করলেন 10-20 টাকার টিকিট দেখালেন তাই, এবং সেখানে 10 টাকার টিকিট আপনি রেখে দিলেন, আবার 10 টাকার টিকিট ছিঁড়ে ফেললেন। টিকিট নিয়ে একটা জটিলতা আমি দেখলাম, পিছনে একটা নাম্বার দিয়ে বললেন যে আপু ফোন দেন। নাম্বারের জায়গায় আমি পরে আসতে চাই, তার আগে আপনি আমাকে টিকিট নিয়ে বলেন তো, টিকিটের সাথে আসলে এই ব্যাপারগুলো কি?
আসলে আমাদের বেতন ছিল মাত্র 125 টাকা
পার ডে।
হ্যাঁ, আবার যদি কোনোদিন বন্ধ থাকতো গাড়ি না চলতো দিত না, হাজিরা দিত না, সরকারি ব্যাপার সেবা তো চুরির কারখানা। 125 টাকা মাসিক, মাসে দিত 3-4 মাস পরে। এই অপেক্ষায় থাকলে বলামান বাজো, নিজেও বাঁচতে পারবো না, চলতে পারবো না।
ওকে,
তো এখানে সবাই চুরি করতো, সবাই করতো। পাঁচজন লোক যাচ্ছে একসাথে টিকিট নিল, গুলিস্তান যাবে 35 টাকা করে টিকিট, তো আমরা ওই জায়গা 10 টাকার টিকিট বের করতাম 5টা পরে বর্তম একজনের হাতে রাখেন, গাড়ি আসু টিকিট দিচ্ছি, গাড়ি যখন আসতো উঠেন লাস্টের জনের কাছে টিকিট দিচ্ছি, ওনার কাছে 2টা বা 1টা টিকিট ছিঁড়া, দুই তিন ভাগ করে দিয়ে দিতাম, পাখিটারে খেয়ে দিতাম। এদিকে কিন্তু 35 টাকার টিকিট আমি ঠিকই বের করছি, সেভাবে হইতো। পরে দেখতাম এই জায়গায় ইনকাম ভালো না।
কিন্তু ওখানে তো চেকাররা থাকে, বিআরটিসি তে চেকাররা থাকে, হেল্পাররা থাকে, তারা তো চেক করবে।
এই জায়গা ডিউটি গার, এই জায়গা ডিউটি গার অমুকে, ঠিক আছে, ওই জায়গা কি তুমি? হ্যালো, হ্যাঁ বস আমি, ঠিক আছে দেখা করো। দেখা করা মানে টাকা, যে এই জায়গায় আপনি কিছু টিকিট পাইছি না? পাইলো, বাসায় শুয়ে থাকেও টিকিট না পাইলো? হ্যাঁ পাইছি কিছু টিকিট। বস আমরা একা খাই, আপনাকে দেই না, আহেন না কে আপনারা, আইলি তো পাইবেন, আপনার লেগে রেখা থুছি। বস
কত টাকা রোজগার হতে হবে দিনে?
এই জায়গা বেশি হইতো না, এই জায়গা 500-1000-2000 এমন হইতো। পরে আমি ডিউটি চেঞ্জ করে আসলাম উত্তর আজমপুর, এই জায়গায় আসলাম। এই জায়গা প্রতিদিন 50-60-30-40 হাজার টাকা সেল হইতো। অনেক যাত্রী, এসি ছিল নন এসি ছিল, এই জায়গা অনেক যাত্রী, তো এই জায়গা প্রচুর ইনকাম। টিকিট নিয়ে এখানে আবার টিকিট দিয়া দিতে হইতো হাতে, এই জায়গা তো সব শিক্ষিত। তো কয়েকদিন পরিচয় হইলাম সবার সাথে, যেহেতু টিকিট রাখবো পরিচয় হইতাম, সবাই আসলে মামা ভালো আছেন ভালো আছেন। যাত্রীরাও চোর, কাজ যাইবো ফার্ম গেট কাটে আপনি যে বনানীর টিকিট, মহাখালীর টিকিট দেখতো, আমরা দুই নম্বরই করতাম,
ওরাও দুই নম্বরই করতো
করতো, আর জানতো, সবাই জানতো। তো উঠার সময় সবার সাথে তো পরিচয় হয়ে গেছে, উঠার সময় টিকিট নিয়ে নিতাম হাতে নিয়ে, বাস এদিক থেকে কিন্তু আমার আস্তাটা রেখা দিছি, এদিকতে দিয়ে দিছি হাতে একটা শব্দ দিতে সিরা শব্দ, যেহেতু এদিকতে যাত্রীরা তো চালু করে গাড়িতে উঠতেছে। আবার আমার আমার জন্য টেকেল দেওয়ার জন্য একজন লোক থাকতো উপরে, সার মার আছে কিনা, হ্যাঁ দেখতো, আমরা একজন মারতাম বা আমি দেখতাম মারতো, ভাই উঠেন 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 চালু যান সিটে বসেন, হরি জরি করে উঠাই দিতাম। তো দেখা গেছে দিন শেষে 15-20 হাজার টাকা হয়ে গেছে এই ধান্দার টাকা। পরে আমরা এখানে ভাগ করতাম, ভাগ করে সারের এক ভাগ অফিসারের, স্যাররা আবার ফোন দিত, হ্যাঁ কে কে ডিউটিতে আছে? স্যার আমরা তিনজন আছি, ঠিক আছে দেখা করো, তোমাকে না দেখলে ভালো লাগে না। মানে প্রতিদিন দেখা মানে প্রতিদিন টাকা। আর কয়েকটা পোলাপান আছে কাজের না, ওরা ইয়া ওগো দিয়া কাম হয় না, তোমরা তোমাকে ভালো লাগে তোমরা এসো, ডিউটি কোন জায়গা লাগবো বলো, মানে কোন জায়গা ধান্দা বেশি হইব, কোন জায়গা ডিউটি লাগবো বলো। তোমরা কয়েকটা পোলাপান আছো আমার জানের জান, স্যাররা বলতো পুরো বড় বড় অফিসাররা।
আপনি তো বলেন অফিসার কেউ দিতে হতো, সবাই কারা কারা খেত এই টাকাটা?
মনে করেন চার ভাগ হইতো এইখানে টাকাটা।
আচ্ছা,
চার ভাগ হইতো, আমরা কাউন্টারে দুইজন থাকতাম, আর এক ভাগ অফিসার রে, আর এক ভাগ যে রোডে যারা চেকার ওরা থাকে, ওদের দিয়ে কিছু টাকা সামান্য কিছু, ওরা রোডে টিকিট পায়, এই কাউন্টারে টিকিট পাইলে কিছু হবে।
আপনি পার্সেন্টেজ বলেন, 15,000 টাকা একদিন আপনি রোজগার করেছেন, এভাবে কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন?
আমি সবচেয়ে বেশি নিব।
কত নিবেন আপনি 15,000 থেকে?
আমি বিআরটিসির, আমার ক্ষমতা বেশি।
আমি
হইলাম বিআরটিসির, আর ওরা হইল এনআইএফ এর। আপনি টিকিট বিক্রি করতেছেন, আপনি মেশিন এর টিকিট বের করে দিতেছেন, আপনি হইলে এনআইএফ এর, আপনি এনআইএফ এর, আপনার ক্ষমতা কম। আমরা বিআরটিসির, আমাদের গাড়ি, আমরা তো চাকরি করি নাকি, ওরা কিছু কইলে থামাই দিলাম, হইলে নিবি না হইলে যাবি। ওরা আবার আরেক ফিরে চুরি করতো, টিকিট বের করতো, টিকিট বের করে আবার ক্যাশ ব্যাক দেওয়া যেত, মনে করেন যে 019 এই 91 দিয়ে আবার ব্যাগ দেওয়া যেত, আবার আরেকটা টিকিট বাড়া যেত, দেখাইতো যে টিকিট বিক্রি হয়নি, কিন্তু ওই টিকিটটা বিক্রি করে দিত। ওরাও দুর্নীতি দুই নম্বরই করতো।
আচ্ছা,
স্যাররে 500, অফিসাররে,
আচ্ছা
অফিসাররে 500, চেকার গো 3-4 জন চেকার থাকে, সবাই 200-100 মোবাইলে পাঠিয়ে দিতাম সকালে। প্রতিদিন রুচিতে খাইতাম আমরা, 500-700 টাকা খাইতাম, এই জায়গা 4-5 টাকা মুরগি খাইতাম, কিন্তু বিল আসতো একটার, ওরাও দুই নম্বরই করতো, ওদেরও টাকা দিয়ে দিতাম, বিল লেখাচ্ছে একটার, যে যেটা খাইতে পারি খা সমস্যা নেই, কিন্তু বিলও এসতেছে একটার, কাউন্টার বলতেছে 200 টাকা আছে, 150 টাকা আছে, এরকম বলতেছে। তো এইভাবে খাইতাম প্রতিদিন, অফিসাররা আসলে খাওয়াইতাম।
15,000 টাকার মানে ম্যাক্সিমাম টাকা তো আপনার পকেটে যাইতো?
হ্যাঁ, আমার দুইজনের পকেটে আসতো,
দুইজনকে সমান ভাগে ভাগ করে নিতেন।
পরে এই জায়গায় শুনলাম এয়ারপোর্টে আরো যাত্রী বেশি হয়, জায়গা আরো ইনকাম, ওই জায়গায় নিত্য নতুন যাত্রীরা, এই জায়গা ডিউটি নিলাম, এই জায়গা দেখলাম ভালো, খুব ভালো ইনকাম হচ্ছে।
টিকিট তো আপনারা দিতেন না, মানে টিকিট আলটিমেটলি আপনার, আপনি
কাউন্টারের ভিতরে যে থাকতো সে দিত,
হ্যাঁ,
আর আমরা বাইরেতে চেক করে দিতাম, উঠাইতাম গাড়িতে।
আপনি তো গাড়িতে থাকতেন না, আলটিমেটলি ওখানে জাস্ট খালি গাড়ির সাথে ওই জিনিসটা করতেন?
হ্যাঁ, আমরা গাড়িতে উঠাই দিতাম যাত্রী, গাড়ি দাঁড়া করে উঠাই দিতাম, আর সিগনেচার দিয়ে দিতাম।
টিকিটের টাকা তো রাখতো সেই ব্যক্তিটা যারা টিকিট দিচ্ছে, তাহলে টাকা আপনার কাছে আসবে কিভাবে?
আমরা কয়টা টিকিট দিচ্ছি ও আবার বিক্রি করতেছে, আমরা তো কাউন্টারে টিকিট নিয়ে, আমরা হাতে আপনার হাতে তো টিকিট নিয়ে আবার তো কাউন্টারে জমা দিচ্ছি, কাউন্টারে তো আবার বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কত টাকার টিকিট দিলাম এটার হিসাব আছে।
আপনি এইভাবে এই বিআরটিসি তে কাজ করে কত টাকা এভাবে আত্মসাৎ করেছেন?
3 লাখ হবে নিম্ন, তো
কম করে হলেও 3 লাখ টাকা। ওকে ফাইন, তারপর
ও এখানে আবার আমরা আবার প্রতিদিন 100 করে পাইতাম চোর গড়ে কাছ থেকে, পকেট মারদের কাছ থেকে। ওরা এই জায়গায় পকেট মারতো,
গেটিসতে পকেট মারতো। তারা আপনাদেরকে টাকা দিত?
কিন্তু টাকা না নিলে আপনার উপায় নেই, আপনার কুবাই বুদের যে টাকা না নেন।
আমাকে একটু বুঝিয়ে বলবেন।
ওরা জায়গা চুরি করে, 3 জন লোক পকেট মারে।
শুধু 3 জনই?
হ্যাঁ, ওরা 3 জনই করে।
এবং শুধু বিআরটিসিতেই করে?
হ্যাঁ, ওরা পুলিশের লোক।
পুলিশের লোক পকেট মারছে? মানে কিভাবে বুঝলাম না।
ওরা পুলিশকে টাকা দেয়।
ওকে, পুলিশকে টাকা দেয়, সেই অর্থে পুলিশের লোক, ফাইন।
ওদেরকেও ধরেন, ওদের ধরে নিয়ে যাইতেছে। আপনি দেখছেন যে আপনি আপনার টিকিট কাটতেছেন না জানালা দিয়ে, আপনার এই সাইডে একজন পিছনে দিতে পারা দেয়, আর একজন ঠিকই টাকা নিয়ে নিচ্ছে আপনার মানি ব্যাগে নিয়ে চলে আসছে। পুলিশের হাতে ধরাই দিলে সমস্যা নেই, ছেড়ে দিচ্ছে, এদিক থেকে ধরতেছে, ওদিক থেকে ছেড়ে দিচ্ছে।
গণপিটুনির শিকার হলে?
গণপিটুনির শিকার হলে শিকার হচ্ছে, সমস্যা নেই। কিন্তু যদি পুলিশের হাতে দিচ্ছে তো সারা পায়ে যাচ্ছে।
সেটা না হয় আমরা বুঝলাম, কিন্তু আপনাদেরকে কেন টাকা দিত?
আমাদের টাকা দিত এই কারণেই যে আমাদের কাউন্টারে চুরি করতো, আমরা না নিলেও সমস্যা, না নিলেও ওদের পাওয়ার আছে। এর আগে একবার ভাঙচুর করছিল 3 কাউন্টারে, 3 কাউন্টারে চোর আছে, 3 জন করে। টাকা নিলেও সমস্যা, না নিলেও সমস্যা, কিন্তু আমাদের কোনো সমস্যা করতো না, আমরাও মারতাম ধরতে পারলে। ওদের হাত ছিল, ওদের করার কিছু নেই। আমি কত লোককে দেখাই দিছি গাড়িতে উঠা, দেখেন ওই দেখেন পকেট মার, আমাদেরকে দেখাই দিছি। তা আমি গাড়িতে নামাইলে, নামার পরে আমার জিগাইতো পকেট মারে, এই তুমি কয়ে দিছো কেন? আমি কই, আমি বলিনি। ওই জানালার সাইডে যে বসে রয়েছে সেই দেখছে, সেই দেখাইতেছে।
ওকে,
তারপর এখান থেকে এমন করার পরে নিজের বিবেকের কাছে খারাপ লাগলো যে আসলে কি করে হালাল লইতেছে, হালাল লইতেছে না। পরে চাকরি ছেড়ে দিলাম।
চাকরি ছেড়ে দিলেন? আমি এই জায়গা থেকে আপনাকে পেছন দিকে নিয়ে যেতে চাই। মনে আছে দুটো মেয়ের কথা আপনি বলছিলেন যাদেরকে আপনি নাম্বার লিখে দিয়েছিলেন, পরবর্তীতে কি তারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল?
হ্যাঁ, বাড়িতে গিয়ে আমার মিস কল দিছিল।
ওকে, তারপর
2 দিন পরে মিস কল দিলে তাদের সাথে আমার যোগাযোগ করছি। করার পরে তার মার সাথেও যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি বলছি আন্টি আপনার মেয়ের ভালো লাগছে, আমি বিয়ে করবো, এমনই বলছিলাম। তা বলছে আমাদের বাড়িতে এসো। তেমন বেশ কিছুদিন কথা হইতে, তোর আবার ঢাকায় থাকতো টঙ্গিতে, ওই নেয় বাসায় আইতাম যাইতাম। পরে হঠাৎ করে একদিন বললাম হাত ধরে, আমার ভালো লাগতেছে তোমার, আমি একটা কিছু হয়ে যাক আজকে।
দুজনকেই
না, ওর বড় বোনকে, মানে ওরা 4 বোন ছিল, 4 বোনের মেজরটাকে।
ওকে,
বললাম যে রাজি হয়ে গেল দিনকে। এমন হয়তো মাঝে মাঝে যাইতাম, ওরা 3 বোন থাকতে যায়, সবার সাথে ভালো সম্পর্ক।
ওরা কি গার্মেন্টসে কাজ করতো?
হ্যাঁ।
ওকে,
এদিকে কিন্তু পেটে বাচ্চা চলে আসছে,
মানে আপনার সাথে সব অবৈধ কাজ করতে গিয়ে। তারপর
চলে আসার পরে তো ও বললো যে কি করা যায়। আমি বলছি কি করবা তুমি, আমি তো জানি না এইসব বিষয়ে, আমার অভিজ্ঞতা নেই। তো ও বড়ি কিনা খাইলো আর কি। এর ভিতরে আবার ঈদের সময় হয়ে গেছে, ও বাড়িতে গেছে, গাড়িতে অনেক ব্লাড বেরোছে। তো ওর বোন আবার, বোনরা আবার বইলা দিছে, বলে দেওয়ার পরে যাক আমার আর কিছু বলে নেই, ও কিছু বলে নেই, ওর বোনও কিছু বলেনি। পরে আমার ফোন করে অনেক ভালো ব্যবহার করে বাড়িতে নিয়েছে ওদের, কোরবানি ঈদের পরে। নেওয়ার পরে আমি রাত্রে ছিলাম ওদের বাড়িতে। আমাদের ওরা অনেক গরিব, আমাদের শুতে দিছিল, বারিন্দায় শুতে দিছিল আমার একা। তা রাত্রে দেখি কি আমার কাছে চলে আসছে, ও আর যায় নেই ওইখান থেকে, রাত্রে ওইখানেই ছিল। তোর মা রাত্রে উঠে দেখি কি আমার কাছে শুয়ে রয়েছে। তোর মা বলছে এমনি, ওঠ হানেকা, তুই হানেকা ওঠ। তো কিছু আর বলেনি, ও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, ঘুমের বান্ধবে শুয়ে রয়েছি। পরে ওর মা চলে গেছে, তার কিছুক্ষণ পরে ওরে আমি পাঠাই দিয়েছি। সকালবেলা আমি চলে আসবো, তখন বলতেছে আর একটু থাকো, আর একটু থাকো, ওরা মা বলতেছে। আরেকটু থাকতে থাকতে আমিও ভালো লাগতেছি, প্রেমিকার কাছে আসি, আমারও আরেকদিন ছুটি আছে বিআরটিসির, আসি। হঠাৎ করে দেখি 3-4 জন লোক চলে আসলো, গ্রামের মাতবার বলে হারুন নামে। আসার পরে জিজ্ঞেস করতেছে কে এরা? তোর মা বলতেছে আমার জামাই, মনির জামাই। আরে আপনি কি বলেন? আমি, ও আবার আমার কাছে বসা ভিতরে, মনির তোমার মা কি বলে? মনির জামাই মানে তো এরা মনে হয় পেশা বেঁধে খা আর কি বললো আর কি। আমার শাশুর নাম নাসিমা, তোমার মেয়ের বিয়ে হইলে আমরা জানি না, আমাদের বলবা না, দেখি জামাই। ঠিক আছে, তো জামাই দেখতে ঘরে চলে আসে, আমি তো একা বারিন্দায় বসে রয়েছি, ও তখন চলে আসতো বাইরে। তুমি জামাই হইলাম কইলা না, তা আমি কি গ্রামে গিয়া বলবো নাকি যে আমি আপনাদের জামাই, আমি আপনাদের জামাই? আসছেন এখন পরিচয় জানলেন, ভালো করে। তখন আমার শাশুড়ি বলছে তোমারে তুমি মাইয়া বিয়ে দিলে তো আমাদের বললা না, গ্রামে কানাকানি চলতেছে। আসলামই বিকালে রাতটুক থাকলাম, গ্রামে কানাকানি চলতেছে, এ আবার কেমন কথা বলেন? তোমার শাশুড়ি কে কইছে, কে কইছে? তা আমরা না শুনলে কি আইসি নাকি আপনাদের বাড়িতে? তেমন বললো আর কি। বললো যে আমি তো অনেক খারাপ কিছু শুনলাম, আসলে কি তাই? কি খারাপ কিছু শুনছেন? হে আবার কেমন কথা, যেহেতু আমার পরিচয় দিছে আবার খারাপ কিছু শুনলেন, এ কেমন কথা বলেন আপনি? তা বললো যে তোমাদের বিয়ের কাবিন আছে? আমি বললাম কাবিন তো কেউ সাথে করে রাখে না, এটা তো নিয়ম না, সাথে করে রাখবে। তো বলছে তোমাদের বিয়ে হয়েছে, কবে হয়েছে, কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না, গ্রামের মানুষ কানাগানি করতেছে, তোমরা খুইলা বলো আমার। আমার শাশুড়ি বললো যে আমি ঢাকা গেছিলাম, ঢাকা গিয়ে ওদের বিয়ে দিয়ে আনছি, ঢাকায় গিয়া বিয়ে দিয়ে আনছি। কবে হইলো? এই যে আমি এর আগে গেলাম না, কদিন আগে, ঈদের আগে, তখন আমি গিয়া বিয়ে দিয়ে আনছি। তো কাবিনটা একটু দেখাইতে পারবেন আমাকে? আমার শাশুড়ি বললো কাবিন কেমনে দেখাবো, কাবিন রয়েছে ঢাকা। আমিও বললাম যে 3 মাস হয় নাই, কিসের কাবিন, কাবিন তো 3 মাস না হইলে বাড়ায় না। তো বললো যে ঢাকায় গেলে দেখাইতে পারবেন? আমি বলছি হ্যাঁ ঢাকায় গেলে দেখাইতে পারবো, আমাকে তো ঢাকায় আনলে আমার সাথে আর পারবে না। আর আমিও নেই যে আমার শাশুড়ি পেঁচাইতেছে জিনিসটা, বিয়ের কথা বলে ফেলাইছে ডাইরেক্টলি, এটাও আমার মাথায় একটু খেলছে। তা আমি বললাম যে হ্যাঁ ঢাকায় গেলে দেখানো যাবে, আসেন ঢাকায়। কবে আসবেন? চলো আজকেই যাবো, আমরা 6-7 জন আজকেই যাবো। তো আরেকজন বলে যে 6-7 জন গেলে কত খরচ পড়বে? 2-3 হাজার টাকা মতো। ওর চাচা বললো, ওর মেজো চাচা, 2-3 হাজার টাকা মতো লাগবে। আবার ওর বড় চাচা একজন, উনি মাতবান না কি জানি, সে বললো যে 3-4 হাজার টাকা হইলে তো এখানেই বিয়ে পড়ান যায়। তা আমি বলছি আপনারা বিয়ে একবার হয়েছে যেহেতু মেয়ের মা বললো, সেখানে তো সন্দেহের কিছু নেই, আপনারা পেঁচাচ্ছেন কেন? আসলে কি আমার কি হেউ করতে চাচ্ছেন আপনারা? তা বললো আসলে আমরা করতে চাচ্ছি না, গ্রামের লোক একটু কেমন জানি, ওদের যেহেতু বাপ নেই, তো বাপ তুমিও একা এই বাড়িতে আসো, এই বাড়িতে শুধু মেয়ে, এই জন্য ব্যাপারটা একটু ইয়া হয়ে যাচ্ছে আর কি। সে দেখেন আপনি যেই জায়গায় বিয়ের কথা বলে সেই জায়গায় পেঁচানোর কোনো প্রশ্নই ওঠে না, কেন পেঁচাচ্ছেন? আমি এখন চলে যাবো, আমার যেতে দেন। দাঁড়ো বাবা একটু বসো, আমার সাথে একটু কথা বলি। তাহলে গ্রামের মানুষ কাবিন দেখতে চাচ্ছে, সন্দেহ করছে, আমি কি করবো তোমরা? আমি বলি যে এনে আমার কিছু করার নেই, আপনারা কি করতে চাচ্ছেন? আমি বলছি দেখেন আপনারা কিন্তু আমার হেউ করতেছেন বারবার, হেউ করতেছেন কেন? কেন কাবিন চাচ্ছে সবাই, সবাইকে, আমি তো দেখতেছি আপনারাই চাচ্ছেন, আপনারা পেঁচাইতেছেন, কেন পেঁচাইতেছেন? মেয়ের মারে ডাকতেন তো, তো মেয়ের মা আসলো, এই ওনারা কি বলতেছে, ওনারা কে আমি তো চিনি না, কয়েরা গ্রামের মাতবার, হেরা আইসে কাবিন দেখতে, তো কাবিন দেখবে, আমাকে কাবিন কই পাবো, কাবিন তো ঢাকায়, আপনিও বলেন আমি, কয়েরা মানতেছে না। তোমার না মানলে কি করার আছে, ঢাকায় চলেন, তো ঠিক আছে ঢাকায় যাবো। ঢাকায় গেলে 3-4 হাজার টাকা খরচ হবে, হ্যাঁ বিয়ে পড়ে দেব। এর ভিতর দিয়ে কাজীরে ফোন দিয়ে দিছে ইলিয়াস কাজী, পরে জানলাম যে ইলিয়াস কাজীর ফোন দিয়ে দিছে। ইলিয়াস কাজী ঘন্টার খানিকের ভিতরে চলে আসবে, তোমরা বসো, আসলে এনে ব্যাপারটা আমাদের কিছু করার নেই, এনে ব্যাপারটা কেমন জানি, ওদের বাপ নাই বাড়িতে, একটা ছেলে মানুষ নেই, এই জন্য গ্রামের মানুষ মানে নিতেছে না, এই জন্য বাবা তোমাকে বিয়ে পড়ে দিতেছি। ও চাচা বললো তোমরা মাইন টাইন কিছু করেন না। আমি বললাম আমি মাইনা নিলাম না, এটা তাহলে তালাক দেবেন? যেহেতু একবার বিয়া হয়েছে, কাবিন কত হয়েছে? আমি আবার হঠাৎ করে বললাম 50,000 টাকা। জোর গলায় বলে এলাম, জানি ওরা সবাই শোনে, মেয়ে তো আবার বাহিরে দাঁড়ায় রয়েছে, শুনতে আছে, দেখতেছে, মেয়ের মাও সামনে দাঁড়ায়, 50,000 টাকা। মেয়ের মাও বললো হ 50,000 টাকা। তা আবার জানেন সবকিছু কইতেছে, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? আমার হেউ করাইতেছেন যে জায়গা ওইটা, যেহেতু 3 মাস হয়ে নেই, কাবিনও বাড়াই নেই, তো থাক না আমরা এই জায়গাতে করাই, টাকা তো তোমার যাচ্ছে না। আমি বলতেছি এনে কিন্তু আছে, তাইলে আপনারাই যেহেতু বিয়ে হয়েছে আপনারা তালাক দেবেন? বলে না বাবা এটা বলো কেন। পরে অনেক পেশা গেছি, পরার পরে আরেকটা বলে বাইরের চ্যাংরা বয়সী একটা ছেলে, যে রাজি হচ্ছে না কেন, রাজি করাও, রাজি কেমনে করাই তো আমরা জানি। আমি দেখলাম অবস্থা গোলাইটা, তাই আমি আর কোনো কথা বললাম না। ওর ভিতরে কাজী চলে আসছে, অনেক পেশা গেছি পরে কাজী চলে আসছে, কাজী ডাক দিল, নাম ঠিকানা নিল। ওই জায়গাতে আমি আবার পলাইতে চাইছিলাম, কিন্তু পলাইতে পারিনি, আমার কাগজপাতি ছিল, কারণ বিআরটিসির কাগজপাতি, আমার ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট। পরে আমি যেহেতু আমি গ্রামেতেই, আমার বাড়ির থেকে আমি ওদের বাড়ি দিয়ে ঢাকা চলে আসবো, কিন্তু আসতে পারিনি কাগজপাতির জন্য। তো ওরা যা বললো তাই শোনা লাগলো। পরে কাবিন দিবে 5 লক্ষ টাকা ওরা। আমি বলি দেখেন আগে 50,000 টাকা ছিল, 50,000ই দেন, 5 লক্ষ দিবেন, মেয়ের মার তো কিছু নেই, একবারই গরিব মানুষ, তো কি দিবে আমারে, 5 লাখ টাকা কাবিন দিবে? কাবিন তো দিয়া দিলে হ্যাঁ বাসে, আমার তো দেওয়া লাগবে এই টাকা, আখেরাতে দি, এই দুনিয়া দি, সে দুনিয়া দি, দেওয়া তো লাগবে, আমি কোথায় দিতে দিব এত টাকা? তা বলতেছে না 5 লাখ টাকা দেব, সমস্যা নেই, টাকা আমরা দিব। আমি বলে আগে যা ছিল তাই হবে, না আমি বিয়ে করবো না। আই এত কথা কেন, হ্যাঁ যা বলছি তাই করো না। কাজী বলতেছে যে আমার আইনে এত পেঁচাপেচি করতেছেন কেন, আপনারা আগে মিট মাট করে রাখতেন, কাজের গেলো বিয়ে পড়ো। আমি বললাম যে আমি মরে গেল, আমি 5 লাখ টাকা কাবিনে বিয়ে করবো না। আমার কি করবেন করেন। পরে মেয়ের মারে বললাম আমি যে আপনি তো কিছু বলেন না, আপনার কি চাইল নাকি? আমি ওই জায়গায় বললাম আপনি তো কিছু বলেন না, 5 লাখ টাকা আমি দিতে চাই। তো মেয়ের মা বললো দেখো আমার আমার এখানে আমার স্বামী নাই, যেহেতু তারা আছে, তোমার চাচারা আছে, তারা যা বলে তাই শোনো, তারা তো বলতেছে 5 লাখ টাকা দাও, সমস্যা নেই, আমি তোমাকে কোনোদিন কোনো ক্ষতি করবো না। তো ওইখান থেকে অনেক জিরাজিরির পরে 3 লাখ টাকা আসলো, আমি অনেক জিরাজিরি করছি, 3 লাখ টাকা আসলো। 3 লাখ টাকার ভিতরে আবার 3 লাখ টাকাই দিবে, ওয়াসিল দিবে না। আমি বলতেছি ওরা বলতেছে 3 লাখ টাকাই, আমি বলতেছি ওয়াসিল কত দিবেন, বলতেছে 1 টাকাও ওয়াসিল না। আমি বলতেছি তাহলে আমারে কি দিছেন বলেন, আমারে না দিছেন, মেয়েরে কি দিছেন বলেন। কাজী বলতেছে ঠিকই তো, আমি বলছি 1 লাখ টাকা ওয়াসিল দিয়ে দেন, 2 লাখ টাকা দিয়ে দেন। পরে হইলো না, ওই বললাম প্যাস্ট মুস লাগাইলো, আমিও জিত করে ঘরে উঠে গেলাম। পরে আমি গিয়ে মাতবারে বললাম যে দেখেন মানব সাহেব, আপনি তো ঘরে বসে রয়েছেন পোলা পান্তা এই জায়গাতে, আমার অনেক জিরা করতেছে, তারপরে মেয়ের চাষা জিরা করতেছে, এটা কি ঠিক? আমি কিন্তু একটা ছেলে, আপনিও একটা ছেলে, আপনিও তো আরেক জায়গায় যায় বিপদে পড়তে পারেন, আপনি না বলেন, আপনি ছেলে মেয়ে ভাই বোন তখন কি বলবেন? তো বললো আসো বাইরে আসো। তারপর উনি আসার পরে ইয়াদ করলো আল্লাহর এমন কাম ভুল করে 1.5 লাখ টাকা দিয়ে লাইছে কাজে। আমি বলছি 1.5 লাখ দিচ্ছেন, 1.5 লাখ থাকবে, তো দিল 1.5 লাখ, তো ওয়াসিল দিবে না। আমি বললাম দেখেন আপনারা তো বিয়ে শাদী করছেন বা গেছেন বিয়ে শাদীতে, ওয়াসিল দেয় না, অর্ধেক অর্ধেক ওয়াসিল দেয়। আসলে আমি কিন্তু জানি না, আতান দাদি কেছেন, তো অর্ধেক অর্ধেক ওয়াসিল দেয়। তো কাজী বলছে অর্ধেক অর্ধেক দেয় না, 3 ভাগের 1 ভাগ দেয়, তো উনি আর দিবে কিনা বলো। তা আমি একটু ইয়া করে আলাইলাম, খুব নাসরবান দিয়ে গেলাম, দেখেন আমার বিপদে ফেলায় না, সবাই কিন্তু ছেলে, সবাই বিপদে পড়তে পারে, কে কখন কোন জায়গায় পড়ে জানা না। তো দিয়া দিল। কাজীও বলছে যে আমারও সময় নেই, যা করার চালু করেন। তো মেয়ের কাকার বললাম দেখেন কাকা, আমি বুঝতে পারছি এই জায়গায় একটা পলিটিক, তো যা হবার হয়েছে আপনাদের মেয়ের আমি ফেলাবো না, আপনারা দেন। পরে দিয়া দিল 1 লাখ টাকা আমি, 50,000 টাকা ওয়াসিল। নেওয়ার পরে আমি ওইখান থেকে চলে আসলাম, 22/8/2012 আমি ঢাকায় চলে আসলাম, আমি আর যোগাযোগ করিনি তাদের সাথে। পরে আমি কিছুদিন চাকরি করলাম আইসা সোয়েটারে, এদিক থেকে আবার বিআরটিসির চাকরি আমি ছেড়ে দিছি।
দাঁড়ান, আপনি আর যোগাযোগ করেননি তাদের সাথে? তারাও কোনো যোগাযোগ করেনি আপনাদের সাথে?
হ্যাঁ, সে ফোন দিছে অনেকবার, আমি সিমই চেঞ্জ করে ফেলেছি।
আপনি কোথায় থাকতেন সে জানতো না?
আমি টঙ্গিতে থাকতাম, আইসা ডিউটি করতাম, বাসা ছিল মোড়বাজারে।
কিন্তু মেয়েটা কি জানতো আপনার বাসা কোথায়?
না,
মেয়েটা জানতো না আপনার বাসা কোথায়। ওকে, মেয়েটা আপনার সম্পর্কে ইনফ্যাক্ট তেমন কিছু জানতোই না?
চাকরি করতে ওই জায়গায় আমি বিআরটিসিতে চাকরি করি,
এটুকুই শুধু জানতো। বিআরটিসি তো আপনার পার্মানেন্ট জব না?
না, এটা আমি সরকারি ছিলাম না, আমার কাছে 4.5 লক্ষ টাকা চাইছিল পার্মানেন্ট করে দিবে, ঘুষ চাইছিল, আমি ঘুষ দিইনি, বলছে ঘুষ দিয়ে চাকরি করবো না।
ফাইন, আপনি ঘুষ দিয়ে চাকরি করবেন না, সে জায়গাও আপনার এথিক্স দেখতে পাচ্ছি, আপনি ঘুষ দিচ্ছেন সব জায়গা থেকে, মেয়েদের সাথে যেসব কাজ করছেন সেগুলো একের পর এক অনৈতিক কাজ। এই যে মেয়েটার সাথে এটা করলেন, মেয়েটার নামটা কি ছিল?
মণি আক্তার।
মণি আক্তার হয়তো বা আজকে আমাদেরকে শুনছে। ঠিক আছে, তারপর কি হলো?
তারপর ওইখান থেকে এসে আমি বিআরটিসি চাকরি কিছুদিন পর ছেড়ে দিয়ে আমি সোয়েটারে আবার জব নিলাম। সোয়েটারে চাকরি করবার কিছুদিন, বেশ কিছুদিন করলাম, করার পরে এই যে 6 মাস কাজ থাকে সোয়েটারে, 6 মাস কাজ থাকে না, তারপরে আবার
এই যে আপনি একের পর এক মেয়েদের সাথে ভাবে জড়িয়ে যাচ্ছেন, মেয়েদেরকে বিয়ে করছেন, কোনোটাতে বিয়ে করতে বাধ্য হচ্ছেন, কোনোটাতে লিভ টুগেদার করছেন, এই যে ব্যাপারগুলো, এগুলো কি আপনার ফ্যামিলি জানতো?
না,
একটাও না।
প্রথমটা জানতো,
শুধু প্রথমটা জানতো, পরের যেগুলো আপনি জড়িয়ে গেছেন সেগুলোর কিচ্ছু আপনার ফ্যামিলি জানতো না। ওকে, ফাইন, তারপর?
তারপর আমি এই জায়গা আবার চাকরি নিলাম, চাকরি করতে করতে বেশ কিছুদিন চাকরি করলাম, পরে দেখলাম 6 মাস কাজ থাকে, 6 মাস কাজ থাকে না, এভাবে তো চলে না সোয়েটারে। আবার কাজের রেট 2007 সালে যা ছিল, 2007 সালে এখনো সেই কাজের রেট একই কাজের রেট। তারা বলে কি যে কাজের রেট ভাইয়াররা আগের অর্ডার, এটি আগের অর্ডার, পরে কোনো অর্ডার আসেনি, এই জন্য বাড়ায় না। 2005 যদি একটা, 7 যদি একটা রেট থাকে, এখন 2012 সাল, তো 12 সালের টাকার মূল্য কি আছে? আগে 1 কেজি পুরীর শাক কেনা যেত 10 টাকা দিয়ে, 1 কেজি তেল কেনা যেত 32 টাকা দিয়ে, ডাউল কেনা যেত 25 টাকা দিয়ে, সেই দিন আছে 1100 টাকা দিয়ে ঘর ভাড়া আইসা থাকছি 6/6/2006, সে ঘর ভাড়া 4,4200 টাকা একই রুমে, এইভাবে চলে না। পরে দেখুন যা বেতন পাই হয় না এইভাবে। পরে একজন বললো ব্যবসায় নামো, ব্যবসায় নামো, পরে আমি ওষুধের ব্যবসায় নামলাম।
প্রিয় শ্রোতা, এই জায়গায় বিরতির ঘন্টা বেজে গেছে। আপনারা ওষুধ নিয়ে কিছুটা হলেও প্রথম দিকেও আঁচ পেয়েছেন। ওর জীবনের যতগুলো অপরাধ আছে এখন পর্যন্ত স্বীকার করেছে, তার চাইতে ভয়াবহতম অপরাধ হচ্ছে এই ওষুধের। কিন্তু ওকে আমরা আসলে কতটা অপরাধী করব? ও তো ওর জায়গা থেকে স্বীকার করছে। এটার ব্যাপ্তি কি, এটার পরিধি কি, এবং এটা কিভাবে অ্যাক্ট করে, কিভাবে আপনার ঘরে জায়গা করে নেয় এই যে ওষুধের জাল ব্যবসা, সে বিষয়টি পরিষ্কার হবে বাকি সময়টা জুড়ে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন আশা করছি। আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, চার মিনিট পর পর আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। এই সময় ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। চার মিনিটের বিজ্ঞাপন বিরতি।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে আজকে রয়েছে নীরব, তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে। নীরব, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনাকে কেউ একজন বলছিল যে আপনার ব্যবসা করতে হবে এবং ওষুধের ব্যবসার কথা আপনি বলছিলেন, শুনি তারপর।
আমার বাসার সামনে এক চাচা ছিল, তো না মাঝে মাঝে দাঁড়াইতাম, তো উনি বলতো বাবা তুমি কি করো? বললাম চাচা আমি তো চাকরি করি সুইটারে, ছয় মাস কাজ থাকে, ছয় মাস কাজ থাকে না, আর যা বেতন পাই আমার বাড়িতে দিতে হয়, আমার নিজে চলতে হয়, এতে হয় না। তো বললাম দেখো বাবা ব্যবসা করো, ব্যবসা ছোট হোক, ব্যবসা করো, ব্যবসা ভালো, তো ছোটতেই মানুষ বড় হয়। তো ওনার কথাটা আমি মাথায় রাখলাম। এর ভিতরতে আবার আমি অনেক জায়গায় দৌড়াইতেছি। আমার এক ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ড প্রথম বিয়েটা করাই দিছিল, দ্বিতীয় বিয়েটা, সে আবার এক র্যাবের সাথে পরিচিত, অনেক ভয়ঙ্কর। অন্য অন্য দিকে দৌড়াইছি, অনেক বিদেশে যাওয়ার জন্য দৌড়াইছিলাম, তো হয়নি, এটাও হয়নি, বারবার ধরা খাইছি। ওষুধের ব্যবসায় নামলাম ভালো মতো। আবার এদিক থেকে আরো বিয়ে আসলে আমি নিয়ে যেতাম, আমার কিছু টাকা আসতো বেনিফিট, ওই ওই বন্ধু পাঠাইতো, আমি পাঠাইতাম, পাঠাইলে বিয়ে পড়াইতো, স্ট্যাম্প কিনতো একটা। ওদের আবার নীল কাগজে, সরকারি কাগজে সিগনেচার নিত না, ওদের কোর্ট কাবিনের কথা বলে একটা করে স্ট্যাম্প নিত, বিয়ের স্ট্যাম্প পাওয়া যায়, সেই স্ট্যাম্প নিয়ে ছেলেরও সিগনেচার নিত, মেয়েরও সিগনেচার নিত, নেওয়ার পরে ছবিও নিত, সবকিছু নিত, পরে এদিকতে আবার নিয়ে চলে আসতো, বিয়ে শেষ, মেয়েও গেটেতে বের হয়েছে, সে এদিকতে ইয়া দিয়ে দিছে, কাগজপাতি দিয়ে দিছে। এই জন্য আমরা বেনিফিট পেতাম, 4,000-5,000 করে টাকা নিতাম ওইখান থেকে।
সবগুলো ভুয়া বিয়ে। কোথায় পড়াতেন এটা?
বুটবাজার,
বোর্ডবাজার, গাজীপুর বোর্ডবাজার,
ইয়ার ভিতরেই, আপনার ইউনিয়ন পরিষদের ভিতরেই।
ওকে,
ইয়া পাইছিল, একটা ভলিউম পাইছিল।
কিসের ভলিউম?
বিয়ের ভলিউম।
এগুলো দিয়ে সব মানে এই এই ফেক বিয়েগুলো এগুলো পড়ানো হতো। ওকে,
তেমন করাইতো। আমি আবার বলে দিতাম ফোন করে, ভাই একজন লোক পাঠাচ্ছেন, এই করবেন, কাগজপাতি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, তো ঠিক আছে, ছেলে বাড়াই, মেয়ে বাড়াইতো, ছেলের হাতে দিয়ে দিত পিছন দিয়ে কাগজ, ফোন থেকে কিছু টাকা আসতো। পরে ভাবলাম না আইডি খারাপ হইতে আছে, না আইডি করা যাবে না।
ছেলেরা আপনার সঙ্গে যোগাযোগ করতো কিভাবে, যে ছেলেগুলো বিয়ে করতে চাইতো?
কয়েকজন বন্ধু জানতো যে আমার সাথে ভালো একজন খাতির আছে, আমার ইস্যু দেয়, আর কারো দেয়।
এই বন্ধুদের নেটওয়ার্কের মাধ্যমে আসতো। ছেলেদের উদ্দেশ্য কি থাকতো এই ছেলেগুলোর, আপনার জানা আছে?
জানি না, এখনো উসমান সংসার করতেছে কিনা, রাজু করতেছে কিনা, রায়হান করতেছে কিনা, আমার বসের ভাই, বসের মামা, উনি সংসার করতেছে কিনা আমার জানা নাই।
এগুলো সবই হচ্ছে ভুয়া বিয়ে।
হ্যাঁ, আমার দেওয়া।
ওখানে তো একটা ঋষি মৌলানাও থাকতো, কাজী কি বিয়েটা পড়াতেন?
হ্যাঁ, বিয়ে শাদি সবকিছু হইতো, সবকিছুই ওকে, কিন্তু কাগজ হইতো না।
মানে সবকিছু হতো, মানে রিলিজিয়াসটি কইতে সবকিছু হতো,
সবকিছু হতো,
এবং কাগজটা আলটিমেটলি একটা ভুয়া কাগজ থাকতো, মানে পুরো বিয়েটা তো ভুয়া করা হচ্ছে।
কারো ক্ষমতা নেই আর যে বাইর করব,
ডকুমেন্টসটা
নিয়ে নিতাম, ডকুমেন্টসটা আমার ঘরে অনেকগুলো আছে।
কতগুলো বিয়ে পড়িয়েছেন আপনি এরকম?
আমার ঘরে নিম্নত 12 টাকা কোজ আছে, নিম্নত।
এই 12 জনকে আপনি ধরনের ফেক বিয়েতে সহযোগিতা করেছেন, তারও তো অধিক আছে, কাজ তো করেছেন আরো বেশি, কত বেতন এই পার্সেন্টেজ?
নেই তো, ওরা যা খুশি তা দিত, আমার 501,000 করে দিয়ে দিত।
501,000 টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নষ্ট।
আসলে ও মেয়েরাও চাইতো, মেয়েরাও কোনো
মেয়েরাও চাইতো ফেক বিয়ে হোক
না, মানে কাগজপাতি নিতে আসতো না মেয়েরা আর কোনোদিন, যদি আসতো দিয়ে দিতাম। আমি একটা মেয়ের কাগজপাতি আমার বলছিল, ভাই আমার কাগজটা দিয়ে দিয়ে ভালো হইতো। আমি বলছিলাম, বাপা আপনার তো কাগজপাতি হয় নাই, তো এই আছে, ওই ছেলের ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন কার্ড, সবকিছু আছে, দিয়ে দিলাম আপনার, নিয়ে যান। আসলে হয়নি, ও চাই নাই, এই জন্য হয়নি।
ওকে, হ্যাঁ, যেটা যে প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি ওষুধের প্রসঙ্গে ছিলেন,
তারপরে আস্তে আস্তে আমি ওষুধের
ব্যবসায়
সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিয়ে সব চিন্তা বাদ আমার, আমি একটা কিছু করব, আমি বড় হব নিজের টাকা দিয়ে, আমি কোনো খারাপ পথে যাইতে চাই না, যা করছি করছি, আল্লাহ মাফ করুক, ভালো পথে যাইতে চাই, ভালো কিছু আসুক, আল্লাহ ভালো কিছু মিলাই দাও, আল্লাহর কাছে কইতাম, আবার বেকার ছিলাম, নামাজ টামাজ পড়িয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তুমি একটা কিছু করে দাও, মিলাই দাও একটা কিছু। তো ওই চাচার মাধ্যমে আর একটা লোকের মাধ্যমে একটা ওষুধ, কয়েকটা ওষুধের নাম লেখা, আমি মিটফুডের থেকে ওষুধ নিয়ে আসলাম, মিটফুড, এই যে মিটফুড, এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছি, প্রথম দিনই পুলিশ ধরলো আসার সময়।
দাঁড়ান, আমি একটু থামাচ্ছি আপনাকে, ওষুধ নিয়ে গেলে পুলিশ কেন ধরবে? আপনি কি ধরনের ব্যবসাতে নামলেন?
ভালো ওষুধ, এটা পুলিশের ধান্দা, পুরা পুলিশ টাকা দিয়ে।
কি ধরনের ব্যবসা করতে চাচ্ছিলেন?
আমি মিটফুডেতে ওষুধ নিয়ে দোকানে দোকানে সেল দিব, আমার এই মনে হচ্ছিল।
দোকানে দোকানে কি সেল দিবেন আপনি?
ওষুধ।
কেন দোকানে দোকানে তো মানে আপনি এখানে কি সেলস কর্মকর্তা?
হুম, সেলস।
মিটফুড থেকে আপনি কি ধরনের ওষুধ কিনলেন? ওখানে কি
ভালো ওষুধ? সব ভালো ওষুধ।
ওখানে কি ওষুধের ফ্যাক্টরি?
ফ্যাক্টরি না, মনে করেন আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, আপনার মাসে 2,00,000 টাকা টার্গেট, যে এই মাসে 2,00,000 টাকা ওষুধ বিক্রি করা লাগবে।
আচ্ছা,
আপনি পারলেন না, 1,00,000 টাকা পারলেন, আর 1,00,000 টাকা আপনি যদি 2,00,000 টাকা না বিক্রি করেন, আপনার চাকরি চলে যাবে।
ওকে,
আপনি চাকরি থাকবে না, তখন আপনি মিটফুড 1,00,000 টাকা বিক্রি করে থুয়ে আসবেন ওষুধ লস দিয়া
মিটফুডে।
যে জায়গায় অভিযান চলছে কিছুদিন আগে জানেন তো, খুব ভয়াবহ ভাবে,
রাইট?
তো ওই জায়গায় বিক্রি করে থুয়ে আসতো, ওই জায়গাতে সবাই কিনা নিয়ে বিক্রি করতো কোম্পানিতে, কিন্তু ভালো ওষুধ রাখলে 12% উপরে লাভ হয় না, শতকরা।
ওইখান থেকে সবাই কিনে নিয়ে বিক্রি করতো, তার মানে সেলস এজেন্ট যারা থাকতো, যাদেরকে একটা টার্গেট দেওয়া থাকতো 2,00,000 টাকা বা 3,00,000 টাকা বিক্রি করতে হবে, তারা যতটুকু পারতো বিক্রি করতো, যতটুকু পারতো না সেটা মিটফোর্ডে বিক্রি করে আসতো, মিটফোর্ড সেটা নিয়ে আবার আপনাদের কাছে লাভ করতো, আপনারা সেটা নিয়ে আবার ডিসপেন্সারিগুলোতে যেতেন, ফার্মেসিগুলোতে যেতেন, রাইট? ওকে, ফাইন।
তো এখানে যদি
প্রথম দিনের কথা বলছিলেন আপনি,
হ্যাঁ, প্রথম দিনই পুলিশে ধরলো, নাফা এক্সট্রা আনতেছিলাম, নাফা এক্সট্রা ধরলো, বললো নাফা এক্সট্রার লাইসেন্স 2 বছর আগে বন্ধ করে দিছে, টাকা খাবে, মিথ্যা কথা। আমি বললাম, দেখেন আমি তো লিগেল মাল, আমার রিসিভ আছে, নেমো আছে, সব আছে, লিগেল মাল, আপনি কেন টাকা চাচ্ছেন? আর আমি আজই প্রথম নামলাম ব্যবসায় 3,000 টাকা দিয়ে মাত্র, আমিও গরিব মানুষ, আপনি কেন টাকা চাচ্ছেন? তুমি যদি টাকা না দাও তাহলে তোমার কিন্তু জেল হয়ে যাবে, আজত হয়ে যাবে, না না ভয় টয় দেখাইল। তা আমার কাছে 200 ছিল, দিয়ে দিলাম। পরবর্তীতে আবার আসলাম, তো আবার আরেকজনে বললাম ডাক্তারকে, যে আমার এমন এমন তো পুলিশ ধরলো, 50 টাকা দিলে তো ছেড়ে দিত, ওদের কামই এটা, 50 টাকা নিবে ছেড়ে দিবে। আপনি খারাপ ওষুধ কিনতেছেন, পুলিশ দেখতেছে কিছু বলবে না, আপনি কিনে যখন বাড়াবেন তখন আপনাকে ধরবে। তেমন আবার আবার মিটফুড যাইতাম, ওইগুলো ওষুধ গুলা বিক্রি করে আবার যাইতাম, আবার আবার আসতে ধরতো, এই যে নয়া বাজারের মোড়ে ধরতো, নয়া বাজারের আগে ব্রিজের মাথায় ওই মোড়ে ধরতো, ব্রিজের নিচ দিয়ে রিক্সা দিয়ে আসতে হয়, আইসা গুলিস্থান থেকে গাড়িতে চড়তে হয়, এই জায়গাতে ধরতো, এই যে রিক্সা হিনা থামাইতাম, আইসাই এমনি হাত বাড়াই দিত। আর আমরা তো প্রথম বুঝতাম না, আমরা বলতেছি কি চাচ্ছেন বলতাম, বুঝাস না কি চাই, গালি দিত, পুলিশের কোনো ধর্ম নেই, আতান যাতে গালি দিত, বুঝাস না কি চাই, ব্যবসা করস, এই যে এত অবৈধ মাল নিয়ে যা চালাস, আমি এনে কোনো অবৈধ মাল নেই, দেখেন লিগেল মাল, আমরা বুঝি, আমরা বুঝি, এতে এইটা বুঝতে বুঝতে টাকা দিয়ে এনে ডিউটি নিয়ে, তারপরে এখানে 100 টাকা দিলাম তো নিয়ে গেল। তার পরবর্তীতে এমন ধরে, ওরা ধান্দায় থাকে, ধরবেই আপনাকে, ওদের এটা ব্যবসা পুলিশের, ধরবেই, মাপ নাই, যত ভালো ওষুধই আনেন, যত খারাপ ওষুধই আনেন, তো এইভাবে ধরতেই থাকে। আমি ওরও অভ্যাস হয়ে গেছে, এখন ব্যাপার না, আমিও দেখলে সালাম দিই, আসসালামু আলাইকুম স্যার, হয় এখন আসলে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করলে হাতের ভিতরে টাকা দিয়ে দিতে হয়, বা আমরা চোখ টিপ দিই, ওরাও চোখ টিপ দেয়, রিক্সাওয়ালার কাছে দিয়ে দাও, রিক্সাওয়ালার কাছে 50 টাকা দিয়ে দিই, কোনোদিন বেশি মাল হইলে আমাকে দেখেন স্যার আমার এখানে কোন অবৈধ ওষুধ নেই, আপনি দেখেন কয়েকখানে তোর এসেন্সিয়াল এর মাল আছে। আসলে এসেন্সিয়াল আমি বুঝতাম না তখন, মানে এসেন্সিয়াল মানে সরকারি মাল, আসলে মিটফুট পাওয়া যায় এখানে মাল আছে। আমি স্যার দেখেন আপনি কোনো মাল নেই, তা চামচা এসে করতেছে পুলিশের চামচা লগে যেটা থাকে না, বুঝো না স্যারে কি চাই, আমরা এখানে 500 জন 1000 টাকা দিয়ে দিলেই তো তোমার ছেড়ে দেয়। আমি আমার কাছে 1000 টাকা নাই আর এখানে কোনো অবৈধ মাল নেই। আর রিক্সা ঘুরা এখানে দাঁড়া, এখানে দাঁড়াই থাক দেখুন সব খুলে দেখুন তারপরে ছাড়ব। তো ওই দিনকে আমারও হে হয়ে গেছে, আমার বেশি কিছু হইলে গরম লাগলে আর মাথা কেমন জানি হয়ে যায়। আমিও জিদ করে বসে থাকলাম 4 ঘন্টা রাইখা, আমারে সোমদাস 7টা কয় মিনিটে জানি সারছে, তারপরে 50 টাকা নিচে পরে সারছে, আমার কাছে টাকা ছিল না 50 টাকা নিয়ে পরে সারছে। পরে আমি আবার আরেকজনকে ফোন দিলাম, ভাই স্ট্যান্ডে আসেন আমার কিছু টাকা লাগবে, গাড়ি ভাড়া দিন। পরে এসে দিয়ে গেল এমন ধরে। আরেকদিন আমার পকেটেতে হাতে 1500 টাকা নিয়ে নিছে। এমন সবারই নেই, আপনি আমার কথা বিশ্বাস না হলে আমি 10-12 জনের নাম্বার দিব গাজীপুরের, ওরাও আমার মতো ব্যবসা করে, ওদের কাছ থেকে শুনেন আপনি।
আমি যেটা দেখলাম যে প্রত্যেকবার আপনাকে ধরছে এবং প্রত্যেকবার আপনি বলছেন যে আমার কাছে কোনো অবৈধ ওষুধ নেই। আমার কথা হচ্ছে অবৈধ ওষুধের প্রসঙ্গ কেন আসছে এখানে বারবার, অবৈধ ওষুধের সাথে জড়িত কি আপনি ছিলেন?
না, আমি কোনো অবৈধ ওষুধের সাথে জড়িত ছিলাম না। আসলে আমি কোনো অবৈধ ওষুধ বুঝতাম না, চিন্তামও না। আর প্রথম প্রথম তো চিন্তামও না বুঝতামও না, কিন্তু ওদের ধান্দা এটা যে এই কথা না বললে তো টাকা পাবো না। তারপরে এদিক থেকে আবার ডাক্তাররা বলে মিয়া তুমি খালি এই ওষুধ আনো, এই ওষুধ আনলে কয় টাকা লাভ করতে পারবা, তুমি তো পারবা না কিছু করতে, তোমার কি তো খাওয়ার টাকাই হবে না। আমিও দেখতাম যে আসলে বেশি একটা থাকে না, সামথিং একটা ওষুধে এক বক্স ওষুধে হাইস্ট 5 টাকা হাইস্ট 10 টাকা এমন থাকতো, কিন্তু ডাক্তারকে থাকতো হিউজ পরিমাণ, সেটা বললে বিশ্বাস করবেন না যে এত থাকে ওদের। তোমরা বললো যে তোমরা এই ওষুধ নিয়ে আসবা, ক্যালবডি নিয়ে আসবা, অষ্টক্যালি নিয়ে আইবা, বেস্টাম গোল্ড নিয়ে আইবা, নিউরোবি নিয়ে আইবা, ফিলোয়েল গোল্ড নিয়ে আসবা, এগুলা নিয়ে আসবা, আমাকে এগুলা পাওয়া যাবে সমস্যা নেই, কয়েকগুলা 1 নাম্বারটা না 2 নাম্বারটা
ডাক্তার বলে দিল এটা।
এটা পিরাই ডাক্তারই বলতো। তারপরে সুখী নিয়ে আসবা, সুখী সরকারি, তারপরে এজিথ্রোমাইসিন নিয়ে আসবা, লিভোফ্লক্সিন নিয়ে আসবা, মানে সরকারি যা প্রোডাক্ট আছে নিয়ে আসবা, এগুলা নিয়ে আসবা। তা আমি খুঁজতাম মিটফুরে, মানে সকালবেলা চলে এসে খুঁজতাম এই ওষুধগুলা খুঁজতাম, কিন্তু ওরা আবার প্রথম যা পরিচয় না হইলে দেয় না, আপনি একদিন দুই দিন তিন দিন আনবেন পরে আপনার চিনা ফেলাবে পরে দিবে। তা আমি এমন চাইতাম, পরে ডাক্তারকে যা বলতাম আমি পাই না, সবাই আনে তুমি পারো না, তুমি তো ব্যবসা করতে পারবো না, আচ্ছা তুমি আর অর্ডার নিতে আইসো না আমাদের কাছে,
ডাক্তার বলতো এটা।
কোন
কোন হাসপাতালে ডাক্তারের কাছে আপনি দিতেন এগুলো, বা কোন ধরনের ডিসপেন্সারি ডাক্তারের কাছে দিতেন?
যত ফার্মেসি আছে না, ফার্মেসির
ডাক্তার গুলো চাইতো। এটা কি ডাক্তাররা না ফার্মেসি যারা বিক্রি করে,
যারা ফার্মেসিতে বিক্রি করে
তারা চাইতো, আলটিমেটলি ডাক্তার না তারা
আছে, আর এমপি তার এমপি করা চক্কর বক্কর মক্কর আছে।
ওকে ফাইন,
তো চাইতো। তা আমি এমন আনতে পারি না, বলে তুমি আর অর্ডার নিতে আইসো না, তুমি ওষুধ এনে দিতে পারো না, তুমি আইসো না, ওই যে ওরা সবাই পারে, সবাই আরো তো 10-12 জন লোক আছে ওরা সবাই পারে, পরে আইসো। তো অর্ডার মর্ডার দিত না। তা আমি কয়েকদিন ইচ্ছা মতো খুঁজলাম, পরিচয় হইলাম, হইতে 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 আস্তে আস্তে 2-1টা প্রোডাক্ট করে দেওয়া শুরু করলো। এখন হিউজ পরিমাণ দেয়, যা চাই তাই দেয়।
কি দিল আপনাকে প্রথমে?
প্রথম আমার এই ক্যালবডি, নিউরোবি।
ক্যালবডি আসলে কি, কিসের ওষুধ এটা?
এটা ক্যালবডি ডিব্বা, পট জাতীয় ক্যালসিয়াম ক্যালবডি।
এটা নকল ওষুধ?
সেম, ধরার কারো কোনো ক্ষমতা নেই কারো।
এইটা এই এই কোম্পানির ওষুধটাকে নকল করেছে কোন একটা অসাধু ব্যবসায়ী গ্রুপ, তাই তো? আচ্ছা, তো ভিটামিন এটা, এবং এই ভিটামিনটা কারা খায় সাধারণত আপনার জানা আছে?
হ্যাঁ, সাধারণ পাবলিক খাইতে যায়, আপনিও কি না খাইতেছেন?
আচ্ছা, এই যে ক্যালবডি ওষুধটা, এই ওষুধটার মধ্যে নকল যেটা, এটার মধ্যে কি থাকে আপনার জানা আছে?
আপনার উপর দিয়া ধরার কোন ক্ষমতা নাই, আপনি
সবকিছু সেম,
সবকিছু সেম, কিন্তু ভিতরে সাধারণ একটা ট্যাবলেট দেওয়া, সাধারণ, আপনার ক্ষতিও করবে না, 10 পায়ের পয়সার উপকারও করবে না,
এই রকমের ব্যাপার থাকে। ওকে,
কিন্তু যেটা স্কয়ারের বা যেটা ভ্যাকসিন কোর, যেটা এসিআইর, যেটা এসকেপ এর, ওগুলো আপনি যদি 100-150 টাকা এমআরপি আছে ওটা আপনি 12% পাবেন, শতকরা 12%। আর এটা আপনি শুধু 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে, শুধু 30 টাকা দিয়ে কিনতেছেন আমার কাছ থেকে, বিক্রি করতেছেন কিন্তু। আর মানুষও দেখতেছে এগুলো ভালো কোম্পানি, এগুলো নিচ্ছে
তারপরের দিন
বললো তুমি তো শিখে গেছো আস্তে আস্তে, আজকে গিয়া অষ্ট ক্যালরি চাইবা। তো ভাই দিনকা দিলেন, ওই দিনকা চালাইলাম, আজকে আবার অর্ডার পড়ছে, পার্টি চাইছে। তো ঠিক আছে নাও, কয়টা লাগবে? বললাম 100। বললে এত দেওয়া যাবে না, তুমি তো নতুন, কম নাও, 50টা নাও। 50টা দিল। তা ওই দিনকাও নিয়ে দিলাম পার্টির, একজনের 10টা 20টা 30টা করে নিতে এসে। আর এগুলা হিউজ পরিমাণ চালাচ্ছে গার্মেন্টস পার্টি। আর এটা এইগুলা এই ওষুধগুলা সারা বাংলাদেশে আছে। এই জায়গাতে আপনার ওদের আবার নীতি আছে, মাল কম দেয় না, মাল কম দিবে না, যেহেতু টাকা পাইছে, যেহেতু ব্যবসা তো ওদের একজন একদিনের না। পরে আরেকদিন বললো যে নিউরোবি নিয়ে আসবাই, নিউরোবি আনলাম।
এটা কিসের ওষুধ?
এটাও পট পর্যাতি, সব আমি যা বলতেছি পট জাতীয়, ডিব্বা জাতীয়।
ওকে,
তো ওইটা নিলাম একদিন। পরে আবার বললো যে একদিন বেস্টাম গোল্ড নিয়ে আসবা।
এগুলো সব ভিটামিন?
হুম, বেস্টাম গোল্ড। তো ওইটাও নিলাম। তো এখন জানে পার্টিরা আমার কাছে এই ওষুধগুলা থাকে, তো আমার অর্ডার দিয়ে দেয়। এখন ফোন দিয়া দিয়াই বলে আসো অর্ডার নিয়ে যাও, মাল আইনা দেওয়া লাগবো। আমিও নেই, অর্ডার নিয়ে আইনা দিতেছি। এখন সবগুলাই 100, 100, 200, 200 করে নিয়ে আসি।
বেসিক কোন ডিফারেন্স কি আছে যে এটা আসল এটা নকল, বোঝার কোন উপায় কি আছে?
আছে,
বেসিক বোঝার উপায় আছে, তাই তো? প্রিয় শ্রোতা, আমরা একটা পয়েন্ট এখানে পেলাম যে একজন যে বিপণনকারী, আমি ঠিক বলবো না যে একেবারে ওষুধ তৈরি হয় যেখানে সেখানকার সাথে সে জড়িত, কিন্তু সে নকল ওষুধ কেনে কোন একটা জায়গা থেকে এবং তারপরে সে ডিসপেন্সারিগুলোতে সেল করে। সেই জায়গাটিতে সে বলছে যে এগুলোকে আসল ওষুধ চেনার একটা উপায় আছে। বড় বড় নাম করা প্রতিষ্ঠানের নাম দিয়ে এই যে ওষুধগুলো তৈরি হচ্ছে নকল ওষুধ, সেগুলো বাজারে আসছে এবং এগুলো কতটা ক্ষতি করতে পারে একটা মানুষের তা সহজেই কিন্তু অনুমান করা যায়। আমরা আজকে এমন একজনের কাছ থেকে এই উপায়টা জানব যে আসল এবং নকল ওষুধ আপনি চিনবেন কি করে, যে এই ব্যবসার সাথে সরাসরি জড়িত। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই ফাঁকে আমরা যোগাযোগ করেছিলাম একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে, যিনি আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে সাথে রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে জানব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার প্রফেসর ডাক্তার রোবেদ আমিন, তিনি MBBS FCPS মেডিসিন। হ্যাঁ, আমরা তার সঙ্গে ফোনে কথা বলছি।
আমরা প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে নকল ওষুধ বা ভেজাল ওষুধের ব্যাপারটা, এটা তো আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই আছে। তো আপনারা যখন প্রেসক্রিপশন দেন, সেই সময় রোগীকে অ্যাওয়ার্ড করার কোন ব্যাপার থাকে কিনা?
একটা ডাক্তাররা যখন প্রেসক্রিপশন করেন, তখন ওষুধের ক্ষেত্রে ওনাদের যেটা খেয়াল থাকে যে ওষুধ তো ওনারা নিচ্ছেন, এটা তো বেসিক্যালি মার্কেটিং, যেটা আমরা জেনেরিক ওষুধ না লিখে সরাসরি কোম্পানিকে ওষুধ দেয়। ওই সময় যখন কোম্পানিকে ওষুধ লেখা হয়, ডাক্তাররা খেয়াল করেন যাতে ওষুধটা বেটার কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়, যার কোয়ালিটি ড্রাগ বেটার থাকে,
সেক্ষেত্রে আপনাদের টেকনিক্যালি কোন সাজেশন থাকে কিনা যে ওষুধটাকে আসল বোঝার জন্য আপনি এই ধরনের কোন পন্থা অবলম্বন করতে পারেন, বা সেটা আদৌ করা সম্ভব কিনা?
এটার জন্য আসলে আপনি যেটা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য যে আমরা যখন প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু আবার ফিডব্যাক করার জন্য মাঝে মাঝে ডাক্তারদের উচিত হবে প্রেসক্রিপশন সঙ্গে ওষুধটা দেখা। এই কারণটা আমি বলছি, যখন আমরা প্রেসক্রিপশন দিই, আমরা দেখেছি অনেকগুলো রোগীকে ওষুধ যখন দোকানে যায়, তারা কিন্তু ওই ঠিক ওই নামের ওষুধটা না দিয়ে ডিফারেন্ট কোম্পানির ওষুধ দিয়ে দিচ্ছে। এখন আপনি যখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ দিয়ে দিচ্ছেন, ওইটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু ডাক্তার সাহেব অসিভাল হয়েছেন বলে এটা লেখেন নাই, কিন্তু ওরা তো এটা খেয়াল করছে না, সেই জন্য রোগীরা তো ক্লান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমি আমার রোগীগুলোকে যখন যখন আমি সাজেস্ট আপনি যদি ওষুধটা নেন একটু কষ্ট করে আমার কাছে আবার একটু আসতেন, তাতে আমি একটু রিচেক করে দেখতে পারি যে প্রেসক্রিপশন ওষুধ নিয়েছে কিনা। প্রায় ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আসলে নিলাম, সেক্ষেত্রে ভেজাল ওষুধ অথবা একটা নিউমোয়ের যেটা রিনাউন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, তাদের একটা ওষুধ আছে চলে আসে, এটা হয়তো সে ধরনের লিটিগেশন থাকবে না।
আমরা স্টোরি থেকে যেটা পেলাম যে উনি যেটা বললেন যে ভেজাল ওষুধ আসলে কোনো উপকারও করে না আবার কোনো ক্ষতিও করে না, আপনার জায়গাটা থেকে আপনার ওপিনিয়নটা কি, ভেজাল ওষুধ কি আসলে কোনো ক্ষতি করতে পারে?
অবশ্যই পারে। আমি শুধু মানে ওষুধ ঠিক না, এটা তো আমি ব্যাস আছে, আপনি দেখবেন যে কবিরাজি ওষুধ আছে, অনেক ধরনের ওষুধ আছে। অ্যালোপ্যাথির বাইরে যদি আপনি যান, আপনি দেখবেন যে ইদের আমাদের বিভিন্ন জায়গায় যে যাত্রা পথে অনেক ধরনের বড়ি বিক্রি করে, আপনার নামও শুনবেন। এবং হার্বাল অনেক প্রোডাক্ট গুলো আছে যেগুলো মানুষজন কিন্তু নিচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের জন্য। এখন ওইসব ওষুধগুলো খেয়ে আমাদের কাছে সরাসরি কিডনি ড্যামেজ হয়ে গেছে এমন রোগী আমরা পেয়েছি। খাওয়া তো সব জায়গায় হার্বাল প্রোডাক্ট গুলো চলছে, তাই না? আর দেখবেন যে বাসে মঞ্চে এখনো তো ওই ধরনের বড়ি নাম নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এবং এগুলা কিন্তু শুধুমাত্র যে ভেজাল ওষুধ তা না, এগুলো আপনার লিভারের সমস্যা করতেছে, কারো কারো কিডনি ড্যামেজ করে দিচ্ছে, বিগ প্রবলেম। এবং এই ভেজাল ওষুধের প্রতি একটা উদাহরণ দিই, প্যারাসিটামলের একটা কেস আপনারা গত বেশ কিছু দিন আপনার মনে আছে কিনা, মিডিয়াতে আসছিল, অনেকগুলো শিশু কিন্তু উনি ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে মারা গেছিল। এবং এটা কিন্তু সব জায়গায় পেপারে আসছিল। আরেকটা ওষুধের কথা বলি, আপনার পেপারে হলো আমাদের ইঞ্জেকশন, ওই ইঞ্জেকশনও কোনো ভেজাল ছিল এবং সেটার কারণে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ওষুধে কান্না রোগীগুলো খারাপ হয়ে যায় এবং কারেন্ট ডেথ হয়। এই জন্য এটা কখনোই বলা যাবে না যে ভেজাল ওষুধ যে আসলে ক্ষতি করে না, এটা আমি বিশ্বাস করি।
এবং একইভাবে একটা জিনিস খুবই অ্যালার্মিং, দেখা গেল যে আপনার প্রেসক্রিপশনে ওষুধটা ঠিক আছে কিন্তু ভেজাল ওষুধ খাওয়ার কারণে কোনো উপকার হলো না, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের উপরও ব্লেম আসে অনেক সময়।
জি, এটা তো অনেক বড় সমস্যা। এবং এটার জন্য মূলত দায়ী হচ্ছে আপনার ওষুধের দোকানে যেসব যারা বসছেন, তারা ওই ধরনের ওষুধটা দাম হয়তো কিছু কম যেটা তারা বিক্রি করে দিচ্ছেন, অথবা কোম্পানির সঙ্গে তাদের সঙ্গে কোনো কিছু থাকতে পারে জানি না, কিন্তু তারা যে কাজটা করছেন এটা হলো যে এটা তো একই ওষুধ, কিন্তু বিভিন্ন কোম্পানি বলে দাম কম সেভাবে রোগীকে ধারণার মধ্যে দিয়ে দিচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে, রোগীর রোগ তো থাকছে না, বরং কিছু ক্ষতি হচ্ছে তার, এবং উনি ডাক্তারের উপর কিন্তু ভরসা আর পাচ্ছেন না।
রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভাই,
অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর রোবেদ আমিনের কথা, তিনি MBBS FCPS মেডিসিন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে বিরতির ঘন্টাও বেজে গিয়েছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটায় ফিরে আসবো আবারও, যাহা বলিব সত্য বলিবতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে রাত একটার পরে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যদি নীরবকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আমরা ফিরছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আমরা চলে এসেছি যাহা বলিব সত্য বলিব একেবারে শেষের দিকে। আপনারা সবাই শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে যাহা বলিব সত্য বলিব একেবারে আলোকিত আসনে বসে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো সে স্বীকার করছে, সেই মানুষটি হচ্ছে নীরব। নীরব তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে আপনাকে সচেতন করবার জন্য। যে ওষুধের কাছে আমরা যাই, আমরা যখন খুব বিপদগ্রস্ত হই, আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই এবং আমাদের যখন ওষুধ ছাড়া কোনো উপায় থাকে না, সেই ওষুধে যদি ভেজাল হয় তাহলে আমরা যাব কোথায়? এই প্রশ্নের হয়তোবা একটা সমাধান আজকের যাহা বলিব সত্য বলিব দিয়ে কিছুটা হলো মেলার চেষ্টা করবে। আমি যে প্রসঙ্গে আপনার কাছে ছিলাম যে আমি কিভাবে বুঝব যে ওষুধগুলোর কথা আপনি বলছেন, এছাড়াও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ওষুধ নকল হচ্ছে, আসল এবং নকল চেনার উপায়টা আসলে কি?
আসলে ডিব্বা খুললেই, আপনি পটটা খুললেই দেখবেন যে ইসের গায়ে, ট্যাবলেটের গায়ে কোম্পানির নাম লেখা আছে কিনা, উপরে যে লেখাটা আছে ভিতরে সেই নাম লেখাটা আছে কিনা। বিশেষ করে আরেকটা যে ভিতরে দেখবেন যে একটা টুপলা আছে কিনা, সেটা ওষুধ নষ্ট করে না। যে টুপলাটার
কথা বলা হচ্ছে সেটা আসলে আদ্র, মানে শুষ্ক রাখার জন্য ব্যবহার করা হয়, এবং এটার মাঝখানে একটু রাবারের মতো গুড়ি 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 থাকে, যেগুলো পানিতে পড়লে অনেক বেশি ফুলে যায়। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আছে কিনা?
হ্যাঁ, এটা আছে কিনা, আর দেখবেন যে ট্যাবলেটের গায়ে নাম লেখা আছে কিনা।
কোম্পানির নাম লেখা থাকবে না ওষুধের নাম লেখা থাকবে?
কোম্পানির নাম,
মানে যে কোম্পানি থেকে কিনছি সেই কোম্পানি।
দেখা যাচ্ছে কি যে এসকেপ কোম্পানি উপরে লেখা, ট্যাবলেটের উপরে SK+F লেখা থাকবে, স্কোয়ার কোম্পানির লেখা থাকলে স্কোয়ার কোম্পানি উপরে লেখা থাকলে ভিতরে ট্যাবলেটেরও স্কোয়ার লেখা থাকবে, ভ্যাকসিন করো একই লেখা থাকবে, তিন অক্ষর চার অক্ষর প্রথমে লেখা থাকবে।
ওকে,
একই অবস্থা,
এটাই একমাত্র চেনার উপায়।
হ্যাঁ, আবার ভিতরে ওই ইয়াটাও দেখবেন যে যেটা নষ্ট করে না ওইটাও দেখা লাগবে।
এগুলো ভেজাল ওষুধে থাকে না?
ভেজাল ওষুধে এই দুটা জিনিস থাকে না।
আপনি এখন পর্যন্ত পাননি
ডিব্বার ভিতরে? না, একটা ডিব্বা আপনার 26 টাকায় দিয়ে দিতেছে, আপনি কি দিবে? একটা ডিব্বা করতে কয় টাকা খরচ গেছে, কাগজ করতে কয় টাকা খরচ গেছে। তারা কোম্পানি একটা মুখা লাগাইতেছে, আমার বললো যে একটা মুখা লাগাইতেছে 1 টাকা করে নিতেছে, তারা 1 টাকা করে দিতেছে। যে প্যাকেট বানাইছে তারাও তো দিতে হয়েছে, যে কালার করছে তারাও তো দিতে হয়েছে, যে ডিব্বা বানাইছে তারাও তো দিতে হয়েছে। এক জায়গায় তো হয়েছে তা তো না, আরো জায়গাতে তো কিনে আনতে হয়েছে, তারও তো লাভ করতে হয়েছে। কয় টাকা জিনিসটার মূল্য যে তারা মেশিং দিবে আবার?
Exactly, that is the point. প্রিয় শ্রোতা, ওর কথা অনুযায়ী আমরা এ পর্যায়ে বেশ কিছু নকল ওষুধের ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গেলেই আপনারা বেশ কিছু নকল ওষুধের কম্পাইল করা কিছু ছবি রয়েছে, আপনারা গেলে ওখানে দেখতে পাবেন। আচ্ছা, আপনার জানা মতে এই ওষুধগুলো কারা তৈরি করে, কোথায় তৈরি, আপনি কিছু জানেন?
হ্যাঁ, আমি উনি ওনারে আমি গুরু ডাকি, ওনার বলছি গুরু আমিও খুব অসহায়, আমার একটা কিছু করে দেন। তো বলছে তোমার আমি ভালো জানি, দেখি তোমার কি করে দেওয়া যায়। তা আমি বলি গুরু আমার কিছু বলেন তো এগুলো কেমনে কি হয়। তুমি পোলা পান মানুষ, তোমার এত জানার দরকার নেই, তুমি ওষুধ লাগলে বললো তো এগুলো কোনা বাড়ির থেকে আসা, আমি ফোন দিলেই কোনা বাড়ির থেকে আসা দিয়ে দেয়। আমি বলি আমি গুরু আমার ওই জায়গায় নিয়ে যান একবার, নিয়ে যায় আমি ওই জায়গায় ওষুধ বানাবো। কয় 10 বছর ব্যবসা করো।
10 বছর ব্যবসা করে তারপর ওইখানে ঢুকতে হবে আপনাকে?
এইভাবে বলে নাই, বলছে তুমি 10 বছর ব্যবসা করো তারপর চিন্তা ভাবনা করবো। আর উনারা বেশ কয়েকবার পুলিশ ধরছে, বড় বড় এমপি মন্ত্রী পুলিশরা, পুলিশকে টাকা দেয় তো থানায়, উনি 2 লাখ টাকা করে দেয়। আমি বলছি গুরু আমার যদি কোনোদিন ধরে পুলিশে, কয় তুমি বলবা আমি মিটফুরের থেকে না আনছি, তুমি আমার নাম বলবা না, আমার নাম্বার দিবে না, তুমি বলবো আমি মিটফুরের থেকে না আনছি। মিটফুরারা কই পাইছে জানি না।
এই গুরুর সাথে আপনার এখনো কথা হয়?
হ্যাঁ, আমি আজকেও কথা বলছি।
প্রিয় শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে যাচ্ছে এই মুহূর্তে, সেটা হলো যে ও যেসব গুরুর কথা বলছে, যে যাদের কাছ থেকে ওষুধ কিনে থাকে, যাদের সাথে ওর কখনো দেখা হয়নি, এবং যারা ওকে বিভিন্নভাবে বলে থাকে যে আরো 10 বছর 12 বছর কাজ করে তারপরে তাদের সান্নিধ্য পেতে হবে, সেই রকমেরই একজনের সাথে আমাদের অনুষ্ঠানের ফাঁকে কথা বলেছে আর যে সুমন, সেই কথোপকথনের চুম্বক অংশটুকু আপনাদের এই মুহূর্তে আমরা শোনাচ্ছি।
ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন?
ভালো
ভাই, বড় বাড়ির থেকে বলছিলাম, বরিশাল ফার্মেসি। কিছু মাল লাগবে।
কি?
এই ক্যালবডি ধরেন, ফিলওয়েল গোল্ড, এগুলো আছে না?
আছে, কোডা কোডা।
এই ধরেন 20টা 20টা, 2 নম্বরটা কিন্তু। আচ্ছা, কালকে? এই ধরেন ক্যালবডি লাগবে 20টা, ফিলওয়েল গোল্ড 20টা, আর নিউরোবি দিয়েন 30টা। মনির, মনির, সরকারি কিছু মাল দরকার ছিল, কোনো ভাবে ম্যানেজ করেন যাবো না? আচ্ছা আচ্ছা ভাই, আমি রেডিও থেকে বলছিলাম, এবিসি রেডিও। আপনি যে 2 নম্বর ওষুধ বিক্রি করেন, পুলিশ কি জানে যে আপনারা এই কাজগুলো যে করছেন? তো এই বিষয়টাতে ধরেন, এই যে 2 নম্বর ওষুধগুলো বিক্রি করা হচ্ছে, অনেক মানুষ তো মানে জীবন মরণ সমস্যা, তো এটা কি ঠিক হচ্ছে কাজটা? এটা তো মানে সম্পূর্ণ একটা অন্যায় কাজ। তাহলে এটা যে করছেন এটা কি ভুল হচ্ছে না? মানুষকে তো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে না? তাহলে কেন
করছেন?
ধরেন এখন তো আপনাকে বললাম যে ভাই এই ওষুধ গুলা, তার মানে আপনি দিতে পারবেন? আচ্ছা মিটপোর্ট কোথায় পাওয়া যায় এটা একটু বলতে পারেন আমাদেরকে? আচ্ছা দুই একটা দোকানের নাম বলেন না একটু। আচ্ছা তিন হাত পাল্টে আপনার কাছে আসে দোকানদাররা কি ইচ্ছা করেই এগুলো চায়? আচ্ছা ঠিক আছে।
আমরা ফোন শুনে বুঝলাম যে এটা আসলে একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে এবং এখানে হাত দিলে হয়তো সমাজের একেবারে উচ্চ এবং শীর্ষস্থানীয় ব্যক্তি থেকে শুরু করে সবাই এর সঙ্গে জড়িত থাকবেন। এই নেটওয়ার্কটি হয়তো অনেক অনেক বেশি শক্তিশালী। আমরা চাই গণমাধ্যমের আরো অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতেও এগুলো নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে আরো অনেক অনেক বেশি প্রচার হোক এবং সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের মতো তারা অবশ্যই ওষুধ কিনতে গিয়ে সচেতন থাকবেন। ওকে, যে জায়গাটিতে আমরা ছিলাম।
পরে আমি আর মিটফুরের তো ওষুধ আনি না,
শুধুমাত্র যেখান থেকে তৈরি হয় সেখান থেকে আনেন। এখান থেকে আনলে আপনার লাভ হয় কিছু?
হ্যাঁ, কিছু লাভ হয়, দিয়ে আবার দিয়েও যায়। আর মিটফুরে তেনতে নিলে আবার
শুধু অর্ডার দিলেই হয়, সে আপনাকে এসে পৌঁছে দিয়ে যাবে।
অর্ডার দিলে দেয়া যায়, একবারে সরকারি সব মাল সহ দেয়া যায়, সরকারি সব মাল সহ।
কত টাকার অর্ডার দেন আপনি প্রতিদিন?
প্রতিদিন না, মাস শেষে বেশি হয় বেতন হয়। মাস শেষে বেশি হয়।
কি ধরনের ওষুধ থাকে এই ওষুধগুলোর মধ্যে, নকল ওষুধের মধ্যে?
পর্যাতীয়, 99% পর্যাতীয়। আপনি দেখবেন যে ইউএস এর লেখা আছে, ইউএস এর পট, ইউএস এর ডিব্বা, আসলে সবকিছুই ভুয়া। ইউএস না, ওরা মিটফুরের থেকে কাগজ প্রিন্ট করে, প্রিন্ট করে এই যে ক্যালবডির ভিতরে, অস্ট্রোগ্যালির ভিতরে, নিউরোবির ভিতরে, বেস্টাম গোল্ড ভিতরে যে ট্যাবলেট গুলা সেম সেই ট্যাবলেট গুলাই, কিন্তু আপনার MRP 700 টাকা, 650 টাকা, 480 টাকা, 350 টাকা, অনলি 30 টাকা, 25 টাকার দিকে ডিব্বা গুলা কিনতেছে আমাদের কাছ থেকে। ওরা কিন্তু ঠিকই ওই দাম বিক্রি করতেছে। তারপরে এইগুলাই কাজ করবে না দেখা, তারা করে কি ডেকাসন দিয়া দেয়, যেগুলা খাইলে মানুষ ফুলা যায়, মোটা হয়ে যায়, খাওয়ার রুচি বাড়ে, এগুলা দিয়া দেয়। একটা সিরাপ, পুষ্টি গোল্ড, পুষ্টি প্লাস, মাল্টিভিট প্লাস, এগুলো সিরাপ বোতল আর কি। সে বোতলের গায়ে দেখবেন যে কত ফল ফলালি
ছবি,
কিন্তু সেই ইয়াগুলো আমরা অনলি 22 টাকা দেখি না আমি।
মাই গড, অনলি 22 টাকা?
হ্যাঁ, অথচ 250 টাকা, 300 টাকা MRP, অনলি 22 টাকা দেখি না আমি। তো মিট ফুডালারা কত লাভ করলো, ডিব্বা যে বানাইলো মানে কাভার যে বানাইলো সে কত লাভ করলো, যে ছবি দিল সে কত লাভ করলো, যে মুখা বানাইলো, যে বোতল বানাইলো সে কত লাভ করলো, দোকানদার কত লাভ করলো, আমি কত লাভ করলাম? আর ওই জিনিসটার ভিতরে কি আছে? অনলি রং। আমার ডাক্তাররা অনেক সময় আমাদের সামনে বিক্রি করে, বিক্রি করে কাস্টমার চলে গেলে হাসে, কয় নীরব আমার এই সিরাপে কাজ করবে না, তুমিও জানো আমিও জানি আমার এই সিরাপে কাজ করবে না, কিন্তু আমার এই ডেকাশনে তো কাজ করবে, ডেকাশনে এমনি খাওয়া রুচি বাড়ে।
সিরাপটা সে এভাবে দিল আর ডেকাশন হচ্ছে হলো তার ওই নিয়ম মানে নীতি।
একটা সিরাপ দেয়, একটা ওই 2 নম্বর ডিব্বা দেয়, আর এই যে আপনার ডেকাশন দেয়, যে ডেকাশন খাওয়া খুব ভয়াবহ, ইন্ডিয়ান যেগুলো বলে লাল সাদা ডেক্সামাসন গ্রুপের আর কি, যেগুলো গরুর খাওয়ায়, ঈদের সময় গরুরে খাওয়ায়, মোটা করে বাজারে উঠায়। আর আরেকটা বলি, আমি শুনছিলাম যে পাতা 2 নম্বর হয় না কখনো, পাতা
ওষুধের পাতাগুলো,
কিন্তু পাতা বেড়েছে, আপনার ফুলকলক্স ছিলেন পাতা 2 নম্বর বেড়েছে। তারপরে এই যে সেকলোর মতো গেটআপ সেম দেখতে, আপনি তো পাতা নিবেন না, আপনি নিবেন 1 পিস 2 পিস করে ভাঙা, ওই কাইটা কাইটা 5 টাকা পিসি চালাই দিতে, অথচ অনলি 99 পয়সা, 80 পয়সা, 30 পয়সা, হাইস্ট 1 টাকা দিয়ে কিনা পড়তেছে। আবার পাবলিকে যারা লেখাপড়া জানে না, গার্মেন্টস করবে ওরা ভালো করে জানে ডাক্তাররা, আপনি সামনে গিয়া দাঁড়াইলেই দেখতে বুঝতে পারবে যে আপনি কোন ধরনের।
আপনাকে কোন ওষুধটা আমি দিব?
কোন ওষুধটা দিব, দিয়ে দিচ্ছে। হাতে কাইটা ডেকাশন বিক্রি করতেছে হাতে কাইটা, কারণ আপনি সব ওষুধ বুয়া, ডেকাশন কাজ করবেই, এটা মাপনে দেখাশন কাজ করবেই আপনাকে।
এগুলো করে আপনার মাসে কত টাকা রোজগার থাকে?
আমার দেখা যাচ্ছে আমি, আমার এক বক্স প্রতি 5 টাকা করে থাকতেছে নিম্নত।
সব মিলে আপনার কত টাকা থাকে?
যত সেল যায়
আনুমানিক অন এভারেজ গড়ে আপনার প্রতি মাসে কত রোজগার থাকে?
20-25 হাজার টাকা।
আর ডিসপেন্সারিতে ওরা তো লাখ লাখ টাকা,
ওদের হিউজ পরিমাণ, ওদের হিসাব করলে মাথা ঘুরে পড়ে যায় মাঝে মাঝে। কারণ
জীবনে কোনো মানুষ নকল ওষুধ জেনে সেটা 100 টাকা কম দিয়ে বাজার থেকে কখনোই কিনবে না। সেই অর্থে প্রিয় শ্রোতা, একটা ওষুধের গায়ে যে দাম লেখা থাকে 700 টাকা থাকলে 700 টাকায় ডিসপেন্সারি মালিক বিক্রি করবে, কারণ সে যদি বলে যে এটা 2 নম্বর আপনি 350 টাকা দিয়ে কিনতে পারবেন, কোনো মানুষ এটা কিনবে না। জ্ঞান তো কোনো মানুষ এটা কেনার কথা না, কারণ নিজের শরীরটাকে সবাই বেশি প্রায়োরিটি দেয়। এই করে আপনার এখন তিনাতিপাত হচ্ছে, দিন চলছে, তাই তো? আপনি এই ব্যবসার সাথে জড়িত কতদিন যাবত?
প্রায় 1 বছর, 1 বছরের কম আর কি।
আপনি তো অনেক ভালো টাকা রোজগার করেন এখান থেকে, আপনার মতো অনেক মানুষ এই ব্যবসা লাইনে আছে, পুরো গ্রুপ এখানে জড়িত, একেবারে সমাজের উচ্চ পর্যায়ের ক্ষমতাশীল ব্যক্তি থেকে শুরু করে একেবারে গ্রাসরুট লেভেলের আপনার মতো মানুষরা এখানে জড়িত, শত শত মানুষ এখানে জড়িত। আপনি এখান থেকে সরে আসতে চান কেন?
আসলে আমার বাবাও তো অসুস্থ হইতে পারে, আমার মাও তো অসুস্থ হইতে পারে, হয় না তা তো না, অসুস্থ হবো আমি নিজেও হবো। আমি যদি আজকে হাসপাতালে পড়া থাকি, আমার ওষুধ আনার ক্ষমতা নেই, আমার তো আপনি থাকেন পাশে, আমার বাপ থাকুক মা থাকুক যে কোনো একজন তো আমার ওষুধ আইনা দিবে, আর আমি তো যাচ্ছি না, আমি তো চিনি, আপনার কাছে দিয়ে দিল আমার ওষুধ, আমি তো খাবো এগুলা, আমার বিবেকের তাড়নায় আমি এই জায়গায় আসছি।
যে খানাখন্দ আমরা খুঁজছি সেই খানাখন্দ কিন্তু আমরা নিজেদের জন্যই করছি। আপনার বিবেক জেগেছে এত অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে?
1 বছর হয়নি আমার ব্যবসা, 1 বছর হয়নি।
আপনি এখান থেকে সরে আসতে চান?
হ্যাঁ আমি সরে আসতে চাই, আমি দেখি একটা ট্যাবলেট অনলি 20 পয়সা দিয়ে কিনতেছে, সেকলোর মতো গেট আপ ওইটা কাইটা গেটা বিক্রি করতেছে, পার পিস ট্যাবলেটে যদি আপনি 4 টাকা করে লাভ করে, 100 ট্যাবলেট থাকলে 600 টাকা লাভ, আমার মাথা ঘুরে। আর দিয়া দিতেছে যারা মূর্খ তাদের এমন ভাবে ট্যাবলেট গুলা দিয়া পিন আপ কইরা কাগজটা দিয়া দিতেছে, পিন আপ কইরা বাসায় গিয়া খুলা খাবেন, কারণ আরেকজন যদি রাস্তায় দেখে বা আরেকজন ডাক্তার যদি দেখে যে অবস্থা তাকে তো নিতে দিবে না, পিন আপ করে দেয়। ওষুধে কাজ করবে মিশনি, দেখাশোনে দেখাশোন যে দিছি, যদি দেখাশোন না দেয় তো একটা জিনিস আস্তে আস্তে কাজ করবে, আর দেখাশোন খাইলে লিভারে পানি জমে যায়, এই কথা শতকরা 99 জন জানে, যেটা গরুরে খাওয়ায় মোটা বানানোর জন্য, সহজ কথা।
আপনি এই জায়গাটা থেকে সরে আসতে চান, কিভাবে সরে আসবেন?
আমি এই জায়গাতে সরে আসতে চাই, আমি একটা ভালো চাকরি পাইলে আমি সরে আসবো, আমার যা আছে লজ হইতে আছে লাভ হোক আমি চলে আসবো, দিনে দিনে ফিরে দেবো। তা আমি সবাই বলতে চাই, আমার একটা প্লিজ আমার একটা ভালো চাকরি ব্যবস্থা করে দেন, আপনাদের কাছে অনুরোধ, আমি চাই না এই খারাপ ব্যবসায় জড়িত থাকতে, আমি এখানে ডকুমেন্ট দিয়ে গেছি আপনাদের ভালোর জন্যই, আমি করলে করতে পারতাম, আমার ভাই বোনরে আমি ইচ্ছা করলে আমি ওষুধ আমি কি না আমি বাসায় দিয়ে আসতে পারতাম, বা আমি আর কিছুদিন থাকলে আমি একটা ওষুধের নাম জানলে ওই গ্রুপের সব ওষুধের নাম জানা যায়, ডাক্তারি কটা একটা ব্যাপারই না, শতকরা 99 জনের লাইসেন্স নেই, আমি জানি আমি থাকছি আমি জানি, আর আমি অতি সহজেই মানুষের সাথে মিশতে পারি, আর আমার কারোর সাথে গ্যাঞ্জাম লাগে না, আমি জানি সবাই সব কথা বলে, আমি ইচ্ছা করলে জায়গাতে বড় লোক হয়ে যেতে পারি, কিন্তু না সবাই অসুখ হয়ে যাচ্ছে, ডেকাশোন প্রতি মানুষের দিতেইছে, আপনি বুঝবেন না, ডেকাশোন সব কোম্পানির আছে, ডেকাশোন সব কোম্পানিরই আছে, আপনি ধরতে পারবেন না, আপনি এইটা বুঝা ফেলাইছেন আরেকটা দিবেই, কারণ অন্য ওষুধে কাজ করবে না, সেটা উপরওয়ালা জানে আর ওই ডাক্তার ভালো করে জানে যেটাই কাজ করবে না, এই জন্য আপনি ডেকাশোন বইরা দিবেই। তা আমি এই জায়গাতে আমার বিবেকের তাড়নায় ফিরে আসছি, আমি একটা ভালো চাকরি পাইলে এখান থেকে চলে আসব, সেটা যে কোনো চাকরি হোক।
ওকে, আমি আপনাকে বলি, ধরেন আপনি কোনো চাকরি পেলেন না, আপনাকে যদি আপনার বিবেকের তাড়না বোধ থেকে জায়গাটা থেকে এমন হয় যে আপনাকে দিনমজুর থাকতে হয়, আপনাকে ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়, বা আপনি এসএসসি পাশ করেছেন কোন একটা দোকানে কোন রকম একটা মুদির দোকানে, বা যাই হোক না কেন এরকম ছোটখাটো জব করে হলেও আপনাকে কেউ হেল্প করলো না, আপনি নিজের জায়গা থেকে নিজে, আপনি কখনো ভেবে ফিল করেন যে আমাকে যদি কেউ হেল্প না করে আমি নিজে থেকে করবো?
আসলে এই দেশে অনেক লোক আছে যাদের টাকার থোয়ার জায়গা নেই, দেশে অনেক লোক আছে,
দিবে না আপনাকে, আমারও অনেক টাকা আছে, যারা শুনছে তাদেরও অনেক টাকা আছে, আপনারও এখন অনেক টাকা আছে, কেউ আপনাকে হেল্প করবে না, ঠিক আছে? কেন করবে? ধরুন আপনাকে হেল্প করাটা নৈতিক দায়িত্ব একজন মানুষের, কেউ আপনাকে হেল্প করলো না, কিন্তু আপনার নৈতিকতা আপনাকে কি বলে? আপনার তো সুযোগ আছে, আপনি দরকার হলে দিনমজুর খাটেন, আপনি চিন্তা করে দেখেন তো, আপনার চোখের সামনে জাস্ট চোখ বন্ধ করে একবার একটা ভিজুয়ালাইজ করেন, একটা শিশু, মাসুম বাচ্চা, 6 মাস বয়স, হ্যাঁ, এবং যার ওষুধ দরকার, যে অসুস্থ, যে ঠিকমতো কথা বলতে পারে না দুনিয়াতে এখন পর্যন্ত, সে ওষুধের জন্য কান্নাকাটি করছে, তার বাবা নিজের পকেট থেকে টাকা খরচ করে বাজার থেকে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসার পরে সেই ওষুধটা খাওয়াইছে এবং খাওয়ার পরে সেই সন্তানটা মারা গেছে। আপনি চিন্তা করতে পারেন কখনো? বাংলাদেশে এরকম ঘটনা বিরল না, বাংলাদেশে এরকম ঘটনা ঘটে। আমি বলছি না যে সেই ওষুধটা আপনি বানাইছেন, কিন্তু সেই ওষুধটাও যে শিশুর কাছে আসছে সেই প্রক্রিয়ার সাথে আপনি নিজেও জড়িত। যদি এরকম হতো নীরব, ডু অর ডাই সিচুয়েশন, এই ব্যবসা না করলে আপনি মারা যাবেন, এই ব্যবসা না করলে আপনার ক্ষতি হয়ে যাবে, এই ব্যবসা না করলে আপনার বোনের বিয়ে হবে না, এই ব্যবসা না করলে আপনার ক্যান্সারের অসুখ হয়েছে, আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট হবে না, তাহলেও মানতে পারতাম যে আপনাকে করতে হবে, টাকা রোজগার করতে হবে। কিন্তু ব্যাপারটা তো এরকম যে আপনি আজকে 25,000 টাকা রোজগার করছেন, এই ঢাকা শহরে 5,000 টাকা রোজগার করেও, সৎপথে রোজগার করেও অনেক মানুষ বেঁচে আছে, তারা আপনার চাইতে অনেক বেশি হ্যাপি, এটা আপনি ফিল করেন?
হ্যাঁ করি।
তাহলে একজন মানুষের সাহায্যের অপেক্ষায় আপনি কেন আছেন? আপনি তো নিজে নিজেকে সাহায্য করবেন। আল্লাহ একদম স্পষ্ট করে বলছে যে মানুষ নিজে নিজেকে সাহায্য করে না, আমি তাকে সাহায্য করি না। আপনি নিজের রাস্তায় নামেন আগে, আপনি সৎপথে আপনি রাস্তায় কখনো নেমেছেন? আপনি যান, আপনি কালকে থেকে রিক্সা চালান, আপনি ভুলে যান আপনি এসএসসি পাস করেছেন, আপনি কাল থেকে রিক্সা চালান, আপনি আপনি আপনার তো ছেলে মেয়েও হয় নাই, আপনি বিয়েও করেন নাই, সেই অর্থে আপনার ঘরের কোনো পিছুটান নাই, আপনি নিজে অন্তত সৎপথে বাঁচেন। আপনার মা, আপনার মা কি অসুস্থ রুগী? না। আপনার বাবা কি অসুস্থ রুগী? না। আপনার পরিবারে আপনার টাকা যদি 2 মাস না যায়, আপনার পরিবারে কেউ নাকে মারা যাবে? যাবে না। তাহলে আপনি এই ব্যবসার সাথে কেন জড়িত আছেন? আপনি যে কত বড় অপরাধ করছেন আপনি এটা বুঝতে পারেন? আপনি চোখের সামনে দেখতে পারেন না যে ভুলগুলা কি হয়? একটা বাবা সন্তানের কাছে ওষুধ নিয়ে যাচ্ছে, সে সন্তান ভালো হচ্ছে না, সে বাবা তো কতটা টেনশনে থাকে, সে মা কতটা টেনশনে থাকে, সেই সন্তান কতটা পেইন পায়। একটা মার কাছে সন্তান ওষুধ নিয়ে যাচ্ছে, আপনি একটু আগে বলতেছিলেন মা, যে মা তাকে দুনিয়াতে নিয়ে আসছে, সেই মাকে সে ভালো করতে পারছে না, এবং সেগুলোর জন্য এই অসাধু ব্যবসা জড়িত। আপনি তার একটা অংশ, তার একটা পার্ট। আপনি সবকিছু বাদ দেন, কালকে থেকে আপনি রিক্সা চালান ঢাকা শহরে, আপনি বৈধ উপায় রোজগার করেন, এর চেয়ে ভিক্ষুকরা অনেক ভালো। আপনি আজকের অনুষ্ঠানে ওয়াদা করে যান যে আপনাকে যদি কেউ হেল্প না করে আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকবেন। আপনি
কেউ আমার হেল্প করুক,
আপনি একটা ভুল পথে আছেন, অন্যায় পথে আছেন, কিন্তু সেই জায়গাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে।
আমার এখনো বাকি টাকা পড়ে আছে মার্কেটে 20,000 টাকার উপরে।
20,000,000 তো পড়ে নাই,
এটা গুলা উঠাবো। আর এর ভিতরে আল্লাহ আমার একটা ভালো ব্যবস্থা করে দেন, আমি চাই কারো সিলাই।
আল্লাহ আপনাকে কখনোই ভালো ব্যবস্থা করবে না যদি আপনি নিজে থেকে নিজের ভালো ব্যবস্থা না করেন।
আমি চাচ্ছি ভালো হয়ে যেতে, চাচ্ছি দেখেই জায়গা আসছেন।
আপনি ফিল করেন এটা যে আপনি ভুল করছেন, কিন্তু আপনি এটা ফিল করছেন না যে এই ভুল আর আপনি করবেন না, এক মোমেন্টের জন্য করা সম্ভব না, এক মুহূর্তের জন্য না। আপনাকে শুনছে আজকে লাখ লাখ মানুষ, আপনার মতো অনেকেই আজকে আপনাকে শুনছে। আপনি যদি এখান থেকে ওয়াদা করে যেতে পারেন যে না, আজকের পর থেকে আমি আর করবো না, যত কষ্টই থাকে দুই বেলা না খেয়ে থাকবো। আপনি তো আল্লাহর কথা বলছেন বারবার, রাইট? আপনি রিলিজিয়াসটি করতে বল, তাওয়াক্কাল তো আল্লাহ, একটা কথাই আছে, আপনি আল্লাহর উপর তাওয়াফ করেন, আপনি নামেন রাস্তায়। ভাই আপনার যদি একটা ভয়াবহ রকমের বিপদ হতো, আপনি যদি মানে নিরুপায় থাকতেন, তাও একটা কথা ছিল, আপনি তো নিরুপায় না, তাহলে একটা মানুষকে আপনি কেন নিরুপায় করে দিচ্ছেন? আপনি অন্যায় কেউ একজন করছে, সেই অন্যায় উপায়ে আপনি পয়সা রোজগার করছেন, এই পয়সা আপনার পেটে যাচ্ছে, আপনি কিভাবে মনে করেন যে আল্লাহ আপনাকে উপায়ে হেল্প করবে? আপনি সরে আসেন এখান থেকে, আপনাকে সরতে হবে যে কোনো রাস্তা দিয়ে হোক। আপনি তাহলে গার্মেন্টসে ফিরে যান আবার, যে কোনো রাস্তাতেই হোক। আপনি ওই গল্পটা জানেন, নবীজি একসময় বলছিল যে তোমার ঘরে কি আছে? আমার ঘরে একটা কম্বল আছে। কম্বলটা বিক্রি করে কুঠার কিনলো, ওই গল্পটা জানেন? তারপরে কুঠার নিয়ে এসে সে জঙ্গলে গেল, কাঠ কাটলো, সেখান থেকে সে ব্যবসা করা শুরু করলো এবং সে একসময় অনেক বড় লোক হয়ে গেল। এই গল্পগুলো জানেন, শুনেছেন?
শুনেছি।
তাহলে আপনি তো জঙ্গলে জঙ্গলে তো আর যেতে পারবেন না, গাছ তো আর নাই আমাদের জঙ্গলে। আমি তো জাস্ট এটাকে একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন, আপনি জিরো থেকে শুরু করুন। আপনার বয়স কত এখন?
25 বছর।
25 বছরের টকবগে তরুণ আপনি, আপনার তো কিছু যোগ্যতা আছে, আপনি খুব সুন্দর করে মানুষের সাথে মিশতে পারেন, যেটা আপনি বলছিলেন একটু আগে। ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যালিবারিটি, অনেক মানুষ চেনাশোনা আছে। সৎ উপায় বাঁচার জন্য হাত পাতুন সমাজের কাছে, আপনি অনেক সাহায্য পাবেন, চারপাশে কোনো না আপনার মতো অনেক ভালো মানুষ আছে দুনিয়াতে। হ্যাঁ, আপনি যদি এটা ফিল করেন যে কেউ একজন আপনাকে সাহায্য করবে, তারপর আপনি ভালো হয়ে যাবেন, ওই মানুষটা কিভাবে আপনাকে বিশ্বাস করবে? আপনি নিজে থেকে আগে ভালো হন, আপনি কারো সাহায্য নিয়েন না, নিজে থেকে নিজের পায়ে দাঁড়ান, নইলে আপনার ভাগ্য কেউ বদলাতে পারবে না।
আপনার কথা তো যুক্তিসঙ্গত কথা সব, কিন্তু আমি একা ভালো হইলে চলবে না। আমি চাই এই অনুষ্ঠান যারা শুনছেন, তারা অনেক ডাক্তাররাও শুনেন, তারাও ভালো হয়ে যান, আর যারা শুনেন না তাদের কাছে এই রেকর্ডিংটা পৌঁছায় দিবেন। আপনার 5 টাকা খরচ হয়, 10 টাকা
খরচ হয়। বাট বিফোর দ্যাট, আপনি নিজে ভালো হওয়ার আগে ওয়াদাটা করেন। কেন বলছি, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গাটা থেকে ভালো হই, তাহলে পুরো সমাজটাই বাতলে যাবে। অন্য ভালো হলো কি না হলো সেটার জন্য সেটা নিরূপায় করার আগে তো আপনার নিজে ভালো হতে হবে। আপনি সেটাকে নিশ্চিত করেন যে আমি ভালো হব কালকে থেকে, এটাই হচ্ছে আমার ওয়াদা, আমি কালকে থেকে ভালো হব, যত কষ্টই হোক না কেন কালকে থেকে আমি ভালো হব, আমি এক বেলা না খেয়ে থাকবো, আমি ভালো হব কালকে থেকে। এবং এটা অনেক কষ্টের কাজ, কিন্তু আপনার ভিতরে বিবেক আছে বলে আমি বলছি। বাকি সবাই লেট দেম সি, আমরা আজ থেকে ২০ পর্ব পরে আপনার কাছে যেতে চাই, গিয়ে আপনাকে দেখব যে আপনি সত্যি সত্যি সৎ পথে কেমন আছেন। আমরা আপনাকে এক্সাম্পল করতে চাই, উদাহরণ করতে চাই। আপনি ওয়াদাটুকু করতে হবে আমাদের অনুষ্ঠানে আজকে।
আচ্ছা, আমি ওয়াদা করলাম আমি ব্যবসা থেকে সরে আসবো, আজকে থেকে ২ নম্বর ওষুধ বিক্রি করব না, আমি ওয়াদা করলাম। আর আমার কাছে যেগুলো লিগেল ওষুধ আছে এগুলো আমি সেল দিব, আর যেগুলো অবৈধ ওষুধ আছে ওগুলো আমি ফেলাই দিব।
সাবাস, আমরা এটাই চাচ্ছিলাম, এটা সাচ্চা দিল বলেই আপনি অনেক চিন্তা করে আজকে এই কথাটা দিয়েছেন। আমি মনে করি যত কঠিনই হোক কালকে থেকে আপনি রাস্তায় চলবেন, এবং বিলিভ মি আপনাকে বলতেছি আমি, আপনিই সাকসেস করবেন, আপনিই সাকসেস করবেন, অসৎ পথে খুব বেশি দূর যাওয়া যায় না।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি হব।
তো ডক্টর তাজুল ইসলাম, আপনি কি মনে করেন কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে যে নক করার মতো?
জি, আমি নীরবের কাহিনী নীরবই শুনলাম। আসলে নীরবদের কাহিনী আমাদেরকে বারবার শুনতে হচ্ছে। সারা পৃথিবীতেই অপরাধ বিজ্ঞানীরা যত জরিপ করেছেন, রিসার্চ করেছেন, দেখা গেছে যে অপরাধের সঙ্গে সবচেয়ে কমন যেটা ব্যাপার জড়িত থাকে সেটা হচ্ছে নিম্নবিত্ত লোকেরা, দারিদ্রতা যাদের বেশি থাকে তারাই, মানে উচ্চবিত্ত লোকেরাও অপরাধ করে, সেটা করে অন্য কারণে। আর নিম্নবিত্ত থেকে যারা করে আছে তারা হচ্ছে তাদের অস্তিত্বের রক্ষার কারণে। আপনি নীরবে যে কথাটা বললেন, দুইটা আঙ্গিক এখানে দেখতে হবে যে আমাদের এই সমাজকে অপরাধ মুক্ত রাখতে চাই, আর যদি বলেন দুই নম্বর কারবার মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের সমাজের যারা মানে নিরন্ন মানুষ যারা দুবেলা খেয়ে পরে বাঁচার কোন সব উপার্জন করার কোন সুযোগ পাচ্ছে না, সেই মানুষগুলিকে যদি আমরা একটা পর্যায় পর্যন্ত এই যে শ্রেণীহীন সমাজ সাম্যের সমাজের কথা বলে, এগুলি কিন্তু একেবারে মানে ফাঁপা বলি নয়, এগুলি কিছু না কিছু বাস্তবায়ন করতে হবে। সমাজ যদি একেবারে অন্ধ হয়ে থাকে যে হ্যাঁ অল্প কিছু লোক উপরে উঠে যাবে আর বেশিরভাগ মানুষ একেবারে হতদরিদ্র হয়ে থাকবে, তাহলে কিন্তু ওই সমাজের লোকেরা ভালো থাকতে পারবে না। ওই হতদরিদ্র লোকেদের ভিতরে 90% লোকেরা হয়তো এগুলি মেনে নিয়ে, অন্যায় মেনে নিয়ে এবং সে ভাগ্য মেনে নিয়ে সেভাবেই হয়তো হতদরিদ্র জীবনযাপন করছে, কিন্তু এর থেকে 4-5% লোক কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে ঘাট বাঁকা করে দাঁড়িয়ে তারা অন্ধকার একটা পথ আর বেশি নিয়ে যায়, যেখান থেকে তারাও সমাজের উপরে উঠবে, অর্থের জোগানও তারা পাবে, ক্ষমতার ভাগও তারা পাবে। এই যে নীরবদের মতন বা অন্যান্য যে সমস্ত মাস্তান দল বা আমরা অপরাধী যারা বলেন তারা হচ্ছে সেই শ্রেণীর লোক, তারা হয়তো দরিদ্র অবস্থান থেকে তারা উপরে উঠতে পারে। তাদের মতো আরো 90% মানুষ যে এটাকে এভাবে নেমে নিয়েছে যে না আমি অন্যায় করে পাপ করে বা দৃঢ়ঙ্গুলি কাজ করে আমি অর্থ উপার্জন করবো না, আমার কপালে এটাই লেখা আছে, আমার দায়িত্ব এটাই, আমাদের জীবন এটাই, আমি দুবেলা যেভাবে পারি খাবো, সরকারের পারি সেভাবেই খাবো, তাই বলে আমি আইন ভঙ্গ করবো না, অন্যকে প্রতারণা করবো না বা এরকম জীবনই করবো না। এই এটা হচ্ছে সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন। কিন্তু এই এই নীরবদের মতন লোকদেরকে বুঝতে হবে যে হ্যাঁ আমার শিক্ষা দীক্ষা বা আমার মেধা বা আমার দক্ষতা যতটুকু আছে সেই পথেই আমি একটা কাজ করবো, সেই কাজটা হবে সব ভাবে উপার্জন। আমি কাজ গড়াইতে গড়াইতে থাকবো, একবার বাস কন্ডাক্টর করবো, একবার চোরাচালানি করবো, আরেকবার এটা করবো সেটা করবো, এইভাবে জীবনটা গড়িয়ে গড়িয়ে চললে সেই জীবনটা কোনো স্থিতিশীল জীবন হবে না। একটা স্টেবল জীবন করতে হবে, আমি একটা একটাই পেশা বেছে নেবো যেটা আমার জন্য উপযোগী, এবং সেই পেশায় যা উপার্জন হবে সেটাকে আমি জীবন যাপন করবো, এটা হচ্ছে তার জন্য এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে সে তার সামাজিক অন্য ভূমিকাগুলি যেটাতে স্বামী হিসাবে ভূমিকাটা সেটাও সে নিতে পারতেছে না, তাকে এটা এখন জানতে হবে। এখন ওই সময় হয়তো তার এই ভূমিকা গ্রহণের যে ডেভেলপমেন্টাল যে প্রসেস সেটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল বলে সে হয়তো সেই তার বিকাশটা যত ভালো হয়নি, কিন্তু এখনো সুযোগ এত বড় হয়ে গেছে, এখন তার মানে ম্যাচুরিটি গ্রো করার অবস্থান চলে গেছে, এখন সে যদি স্থির হয় যে না আমি আমার ভূমিকাটা কি আমি করতে হবে, আমার ভূমিকা হচ্ছে এই যে আমি সমাজের একদম অংশ মানুষ, এবং আমার ভূমিকা হচ্ছে এই যে আমি একটা পরিবারের অংশ, আর পরিবার মানে হচ্ছে আমাকে একটা স্ত্রী নিতে হবে, সেই স্ত্রীর প্রতি আমার দায়িত্ব থাকবে, মমতা থাকবে, কাকে নিয়ে আমার জীবন গড়বে, এবং এই দুজনের অন্তরঙ্গতা ভালোবাসা ফলশ্রুতিতে সন্তান হবে, এবং সেটা নিয়ে একটা সত্য সংসার হবে, সেই সংসারের সব দায়িত্ব আমি পালন করতে হবে, এবং এটা আমার বাবা হিসাবে আমার স্বামী হিসাবে এই দায়িত্ব, এই দায়িত্ব থেকে আমি মুক্ত হতে পারি না এবং এই দায়িত্ব আমি পালন করতে গেলে অনেক কঠোর পরিশ্রম আমাকে করতে হবে, অথচ হয়তো আমি অল্প উপার্জনের দিকে এটা করতে হবে। তো সেই জন্যই আসলে আমাদের যে সব মানুষকে এই পৃথিবীতে মানে দেশে বেড়ানো চলে না, সব মানুষকে একটা রুট থাকতে হয় যে আমার এই রুট আছে, আমার এই মূল আছে এখানে, এই মূলের উপরে আমি দাঁড়িয়ে থাকবো, আমি শিখর মূল ঠিক করে আমি দেশে দেশে বেড়াবো, একবার এক এক পেশা গ্রহণ করবো, আবার এক একবার এক একটা ভোগ গ্রহণ করবো। এটাই কিন্তু কোন মানুষের জন্য সুস্থ নয়, সুখী জীবন নয়। নীরবের জন্য আমার শেষ পরামর্শ হচ্ছে এই যে তার যেন রূপটা পেয়ে সে তৈরি করে, সে যেন ভূমিকা নিতে চেষ্টা করে যে আমি স্বামী হব, আমি বাবা হব, আমি স্বামী ভূমিকা পালন করবো, বাবা ভূমিকা পালন করবো, এবং আমি একটা পেশা নেবো, সেই পেশাটা হবে সৎ এবং সেটা আমার সামর্থ্যের ভিত্তিতে যা আছে সেটাই আমি বারবার পেশা বদল করবো। এটাই হচ্ছে তার জন্য আমাদের সত্য স্বাধীনতা।
অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হচ্ছে নীরবের জীবনের অপ্রিয় সত্যগুলো। তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, একটু পরে আমরা বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি। ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ফিরছি একটু পরেই।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে অসংখ্য অসংখ্য ফিডব্যাক পেয়েছি। তার কিছু অংশ আপনাকে পড়ে শোনাতে চাই। আসিফ লিখেছে, নীরবের বহুবিবাহ করার অভ্যাসের জন্য তার বিচার হওয়া উচিত। নিজাম লিখেছে, যারা নকল ওষুধ তৈরি করে এবং বিক্রি করে তাদের সবার কঠিন শাস্তি হওয়া উচিত। শিলু লিখেছে, নকল ওষুধ বিক্রি করা আর মানুষ খুন করা সমান। মমতা লিখেছে, এখন তো ফার্মেসি থেকে ওষুধ কিনতে ভয় লাগবে, ভেজাল ওষুধ না আবার দিয়ে দেয়। নন্দিতা লিখেছে, নকল ওষুধ তৈরি করে এভাবে দিনের পর দিন মানুষ মারা হচ্ছে অথচ আমরা বুঝতেই পারছি না। রশিদ লিখেছে, BRTC-তে এত দুর্নীতি না হলে আমরা আরো উন্নত সেবা পেতাম। অসীম লিখেছে, প্রশাসন কেন এই ভেজাল ওষুধ বিক্রেতাদের ধরতে পারছে না। এনামুল লিখেছে, এখানে এসে নকল ওষুধের ব্যাপারে আমাদের সচেতন করায় নীরবকে অনেক ধন্যবাদ, সেই সাথে আশা করব সেই পদ থেকে সরে আসবে। লিসনারদের এইসব কমেন্টস তো আপনি শুনলেন, অনেক লিসনার আপনাকে এভাবে কমেন্টস করেছে ফেসবুকে, আপনার কি বলার আছে তাদেরকে?
আমি বলবো, আমি যদি এখানে না আসতাম আপনি কি আমাকে গালি দিতে পারতেন? কি প্রিয়া ভাই কি আমার খুঁজে পাইতো? আমি নিজের টাকা দিয়ে ফোন পেরা খরচ করে এই জায়গায় আইসা আমি বলতেছি। আমার নিজের বিবেকের কাছে খারাপ লাগছে। আমার মা বাবা ভাই বোন যদি অসুস্থ হইতো, এই ওষুধই তো কিনা খাইতো, এই ওষুধই তো কিনা খাইতো যেটা আমি বিক্রি করছি সেটাই তো খাইতো। এই বিবেকের তাড়নায় আমি এই জায়গায় আসছি।
প্রিয় শ্রোতা, এই অসম্ভব সুন্দর কথাটিকে সঙ্গী করে আজকে আমরা যাহা বলিব সত্য বলিব শেষের দিকে যেতে চাই। এরই ফাঁকে আপনাকে জানিয়ে দিই যে আমাদের এখানে কনফেস করার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, আপনি চাইলে এখানে সরাসরি আসতে পারেন। এছাড়া আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন, আপনি চাইলে আমাদেরকে চিঠি পাঠাতে পারেন। আমাদেরকে ইমেইল করার ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। চিঠি লিখতে চাইলে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। গত সপ্তাহে আমাদেরকে মেইল করে ভুল স্বীকার করেছেন পুরান ঢাকা থেকে একজন বন্ধু, যার নাম হচ্ছে রকি। রকির মেইলটি আমাদেরকে পড়ে শোনাচ্ছে আর যে সুমন।
যাহা বলিব সত্য বলিব।
সবাই জানেন পুরান ঢাকার মানুষরা
খাবার দাবারের বেলায়, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের বেলায় একটু শৌখিনী হয়ে থাকে। আমি একদিন সন্ধ্যায় বিখ্যাত একটি হোটেল থেকে বিরিয়ানি কিনে বের হলাম। ঠিক তখনই একটা ভিক্ষুক এসে খাবার কিনে দেওয়ার জন্য ধরল। বয়স হবে 12-13 বছর। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ছেলেটা পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে আমার খাবারের ব্যাগটা ছেলেটার শরীরের সাথে স্পর্শ লাগে। যদিও এতে ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার খাবার স্পর্শ করার জন্য তাকে রাস্তার মধ্যে বেদম মেরেছিলাম। ভুলেই গিয়েছিলাম যে ও একটা মানুষ। সেই ঘটনার কথা মনে হলে আজও আমার অনেক কষ্ট হয়। আমি কি অমানুষের মতো কাজটাই না করেছি সেদিন? এরকম জঘন্য অন্যায় যেন আর কেউ না করে, সেজন্যই এই চিঠিটা লেখা।
যাহা বলিব সত্য বলিব।
রকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান উপলব্ধির জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামছে যাহা বলিব সত্য বলিবর। আর যে কিবরিয়া, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সর্বোপরি লাখো শ্রোতার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আগামী রবিবার আবারও একজন বন্ধুকে সাথে করে নিয়ে আমরা হ্যালো বলবো আপনাদেরকে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন। শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.